exclusively on FusionBD.com.
দীর্ঘ বারো বছর
তো আব্দুর রাজ্জাক রয়েছেন আমাদের সাথে আজকে, তিনিও আজকে তার জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা বলবেন, পাশাপাশি আরও একজন বন্ধু রয়েছেন। কি নাম আপনার?
আমার নাম মেহেদি হাসান।
মেহেদি হাসান, কি করেন আপনি?
আমি একটা ওষুধ কোম্পানিতে জব করি, রিস্টো ফার্মায়।
অলরাইট, এই জব যে করছেন, আপনার এই পেশায় কতদিন হয়েছে?
আমার এই পেশায় পাঁচ বছর।
অলরাইট, সেখানে দুজনেই রয়েছেন যারা ভিন্ন ভিন্ন দুটো পেশাতে যুক্ত রয়েছেন। আমি সবসময় বলি যে জাগো এফএম 94.4 এমন একটি স্টেশন যেখানে বিভিন্ন পেশার মানুষেরা একত্রিত হন। এটা এমনই একটা স্টেশন যেখানে নানা বয়সের মানুষেরা যুক্ত হন। তো এই মুহূর্তে আমাদের টেকনিক্যাল টিম আমাকে জানান দিল যে ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ জাগো এফএমের পেজে এই মুহূর্তে লাইভ শুরু হয়ে গেছে, অডিও লাইভ। যেহেতু ভূত স্টুডিও, সো অডিও লাইভটা আপনারা কিন্তু শেয়ার করতে পারেন যত বেশি সম্ভব। অ্যান্ড আমি বিশ্বাস করি জাগো এফএমের বন্ধুরা ভীষণ রকম ভাবে একই সাথে যেমন নিজের বন্ধুদেরকে ভালোবাসতে জানেন, তেমনি বন্ধুরা ভালো কিছু করলে সেটা শেয়ার করতেও জানেন। সো আমি আশা করব যদি অনুষ্ঠানটা ভালো লাগে, পোস্টটা শেয়ার করবেন এবং অবশ্যই অডিও লাইভটা শেয়ার করবেন প্রিয় মানুষগুলোর সাথে। রাজ্জাক ভাইয়ের কাছে প্রথমে যাব, তার জীবনের প্রথম অভিজ্ঞতাটা দিয়ে শুরু করতে চাই আজকের ভূত স্টুডিওর প্রথম স্টোরিটা, শুনি তাহলে।
হ্যাঁ ভাইয়া, আমি এটা আমার জীবনের না, এটা হচ্ছে আমার এক চাচার, সে পুলিশের চাকরি করে আর
কি। আচ্ছা,
সে এটা হলো খুলনার ঘটনা, অনেকেই চিনবে। জায়গাটা হচ্ছে আপনার ডাকাতের নাম বিল নামে পরিচিত আর কি।
আচ্ছা,
ডাকাতের বিল নামে পরিচিত এই জায়গাটায়, ওখানে একটা পুলিশ ক্যাম্প আছে আর কি ছিল। ঘটনাটা আজ থেকে 14-15 বছর আগে আর কি। তখন ওই ক্যাম্প থেকে হঠাৎ করে ডাকাতের বিলে ওর ওই পারে ক্যাম্পে কল করলো যে একটা মহিলা মারা গেছে, একটা লাশ আছে আর কি, নিয়ে যাইতে হবে। তখন আমার চাচা ওখানে হাবিলদার আর কি, দূর সম্পর্কের চাচা হয় আমার হাবিলদার, তারে তার উপর অফিসার বলল যে হ্যাঁ, তার নাম ছিল হচ্ছে মালিক, মালিক তুমি 3-4 জন লোক নিয়া তুমি একটু আসো, একটা লাশ আছে উপরে, আমারে কল করছে, প্লাস চেয়ারম্যান সাহেব বলছে লাশটা এখানে রাখা যাবে না, নিয়ে যাইতে হবে। পরে তারা এখন চাচা বলতেছে না, এই রাত্রে এত রাত্রে আমরা যাবো কিভাবে, লাশটা সকালে আনি, তাই না, যাইতেই হবে, এখন যাওয়া লাগবে। পরে চাচা এখন চাকরি বাধ্য হয়েই সে রওনা করলো আর কি। 4 জন সিপাহী অস্ত্র তাদের কাছে, তখন রাইফেল আছে, রাই বড় বড় অস্ত্র নিয়ে মোটামুটি রওনা করলো। চাচা বাদে 3 জন, মোট 4 জন লোক, 4 জন পুলিশ। হাঁটতে 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 তারা চলে গেল বিলের ওই পারে। রওনা দিছিল সন্ধ্যায় ভাইয়া, ঠিক আছে, সন্ধ্যায় রওনা দিছে, যাইতে যাইতে প্রায় 9:30-10:30 বেজে গেছে।
আচ্ছা,
এখন বল চেয়ারম্যান সাহেবের যা বলছে, চেয়ারম্যান সাহেব তো আমরা নিতে পারবো না, আপনি লোক দেন, লোকে নিয়ে যাবে, একটা খাইটের মতো করে আছে একজনে নিয়ে যাবে আর কি, কোনো গাড়ির রাস্তা না ভাইয়া, ওই খাইটেই নিয়ে যাইতে হবে, বিল পাড়ি দিতে হবে একটা, ঠিক আছে। এখন চলছে, বিল পাড়ি দিবে, এখন চেয়ারম্যান 2 জন পাইছে, চৌকিদার তার আর পাশে একজন, মোট যেভাবে হোক তারা 4 জন লোক অ্যাডজাস্ট করছে। চেয়ারম্যান সাহেব নির্দেশ দিছে, যাও নিয়ে যাও, পুলিশ আছে তোমাদের কিসের ভয়। পুলিশ এবার পুলিশে ওরা নিল সব লাশ, গুছার করলে ভাইয়া লাশটা, চাচা যা বললো যে আমি দেখছি লাশটা, মানে গলায় গড়ি দিছে, তো মানে জিব্বা বেরোয় গেছে তার, একটা ভয়াবহ অবস্থা আর কি, জিব্বাটা বেরোয় গেছে। পরে তাড়াতাড়ি ঢাইকে চলো যাই, আমরা দেরি না করি, রওনা দিছে রাত 10:30-11:00 বাজে, বিশাল বিল, অন্তত 1.5 ঘন্টা হাঁটতে হবে ওই লাশ নিয়ে। হাঁটতেছে, হাঁটতে 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 এই বিলের মিডিল পয়েন্টে আসছে। এখন আমার চাচারা পুলিশ যে তোমরা আসো, আমরা হাঁটতেছি আগে, আগাই যাই। হ্যাঁ, তারা অস্ত্র নিয়ে আগাই যাচ্ছে, লাইট আছে হাতে, চলছে। বাস কিছুক্ষণ পরে আর কি পুলিশ বেশ কিছু দূর চলে গেছে, প্রায় 1/2 কিলো, আর এরা পিছনে আছে আস্তে আস্তে লাশটা নিয়ে হাঁটতেছে। বা সেই মুহূর্তে এখন কিছুক্ষণ পরে একজন মানে মনে করলো যে যেখানে লাশটা নড়তেছে, মনে সন্দেহ আর কি, নড়তেছে। এখন বলে কি লাশ লড়ে না কি, বুঝলাম না তো আমি। হ্যাঁ মনে হয় মনের ভয় হাট, ঠিক আছে। আমি পাশের লোকরে আরেকজন খোঁচা দিচ্ছে, কি রে এভাবে নড়ে কেন, বুঝলাম না তো। আরে মনের ভয় এবার হাঁটবি, যাওয়াই হোক হাঁটি। চলতেছে চলতেছে দেখা বেশ কিছু দূর যায় দেখে, হঠাৎ করে দেখে আর কি লাশটা ওই খাইটার পরে বসে আছে। এইটাই দেখছে, দেখার পরে আর কি একজনে দেখছে, দেখি নাম দিই তোরা তো, এটা তো আমি প্রস্তাব করবো আর কি, একটু আমার জরুরত আছে আর কি, আমি পাশে যাব। যে উনি এই কথা ছুইতে গেছে লাশটা আবার পড়ে গেছে, মানে বসে গেছে। বসার পরে যেরকম ছিল সেরকম স্লিপিং মানে শুয়ে আছে। এখন ওরা এইটা দেখার পরেই মোটামুটি একজন গেল প্রস্তাব করতে, আর একজন দুইজন গেল, ওরা দুইজন চলে গেছে আর আসে না। তারপরে আর দুইজন ওরা আসে না, ওরা চলে গেল, পুলিশকে ডাকতেছে তারা ফেরে না, কয় তোমরা আসো, ঠিক আছে। ও স্যার দাঁড়ান, কয় বেটা আয় তোরা, কি দাঁড়াব আমরা, তোরা আসতে থাক, ঠিক আছে আসতেছে। এখন আসে না, কি ব্যাপার, ওরা মানে লাশটা ফেলে ফুয়ে চারজনে বিদায় চলে গেল। ওই বাড়ি না কোথায় চলে গেছে এটা আর চাচা জানাই নাই। এবার চাচারা বলতেছে কি রে এতক্ষণ হয়ে গেল লাশটা নিয়ে আসতেছে না কেন, ওদের সারা শক্ত নাই, ঠিক আছে। চাচারা আবিলদার তো, চাচা বললো এই তোমরা ঘোরো দেখি পিছন দিকে, চলো আবার। কেন স্যার, ওরা তো আসতেছে না, নিয়ে আমরা কত দূর চলে আসি, এত পিছনে যাই। আর পিছনে যাই দেখে ভাইয়া সে কি অবস্থা আর কি, যে ওরা একটু লাশটার কাছাকাছি গেছে, হ্যাঁ লাইট মারছে, এখন দেখে লাশটা দাঁড়ানো, ঠিক দাঁড়ানো দেখে ওরা তো একদম কার্য হয়ে গেছে। আহ এ কি অবস্থা, চোখ দুটা এরকম বড় বড় করে তাকায় আস এটার দিকে আর কি, চাচা পুলিশের দিকে, ঠিক আছে। ওরা ভয় পাইছে, ভয় পাওয়ার পরে আর কি কয় এদিক যাও না তোমরা, আমরা পিছন দিকে হাঁটো, লাজ্জা হয় হোক তোমরা এদিক চলো। পিছন দিকে হাঁটা দিছি, আর এইরকম ওই মাটির ডেলা আছে, ডেলা দিয়ে আর কি ওই লাশটাই মারলো, একজনের ঘাড়ে লাগলো। লাগার পরে চাচা ওরা আবার ফিরছে, দেখে ও এরকম ডেলা নিয়ে আসতেছে আর মারতেছে। তখন চাচা কি করবে আর কি, সে হাবিলদার তো, সে কমান্ড করলো রাইফেল গুলি ভরো, গুলি ভরলো একটু দূরে যাই আর সবাই অ্যাটেন্ড নিয়ে, ঠিক আছে ফায়ার, হ্যাঁ গুলি করে দিল, ঠিক আছে। দুইজনে গুলি করলো আর দুইজন দাঁড়ায় আস, লাশটা ছিটে যায় বললো ভাইয়া 10-12 হাত দূরে। পড়ার পরে চাচারা আর এইদিকে যাবে না, যে পিছন দিকে যাও, ও যা করে করুক, ঠিক আছে আমরা সামনে আগাবো না, দিচ্ছেন যে আমরা চলে যাই আমাদের ক্যাম্পের দিকে, ঠিক আছে ক্যাম্পের দিকেই চলছে ভাইয়া। তারা আগায়, লাশ পিছন থেকে আবার আসছে, আবার গুলি করছে, এইভাবে মনে হয় 36 রাউন্ড গুলি করছে লাশটার গায়ে, ঠিক আছে। এর ভিতরে ওই গুলির সাউন্ড, ওই যে ই ছিল ক্যাম্প ছিল, ক্যাম্পের অফিসার ঠিক পাইছে যে গুলির সাউন্ড হচ্ছে, নিশ্চয়ই ওদের ডাকাত পড়ছে, আর নয় যে কোনো একটা কিছু হয়েছে, তোমরা কে কোথায় ওঠো, ঠিক আছে। ওইতে সে পুলিশ যাচ্ছিল ওখানে কয়জন নিয়ে রওনা করছে বিলের ভিতরে, চলো যাই। চাচা এখন ওই লোকজন সব অফিসার নিয়ে রওনা করছে, আস্তে আস্তে এখন দেখতেছে চাচা তারা পুলিশকে আসতেছে, কি হয়েছে কি ব্যাপার, তোমরা এইভাবে গুলি করছে, তারা গুলির শব্দ কেন, বলছে এই ঘটনা স্যার। তখন আর কি স্যার বলতেছে আচ্ছা এখন লাশটা কি অবস্থা, কয় স্যার ওইদিক যায়েন না, এখন তো আসতেছে না, আপনার ওইদিক যায়েন না। তখন ওই অফিসার বললো যা হয় হোক, ও যে সবাই হোক তোমরা, আমরা সবাই ক্যাম্পে চলে যাই, সকালে দেখা যাবে আর কি লাশে যা হয় হোক, ওটা আমরা জানি না। নেক্সট সারা সবাই ফায়ার বাড়িতে চলে আসে, সকালবেলা যায় দেখে লাশটা মোটামুটি আর কি পড়ে আছে ওখানে, কিন্তু গুলি যেগুলো গুলি করলো ঠিক সেই কয় রাউন্ড গুলি লাগছে, গুলিগুলো বিদ্ধ তার ভিতরে। এই ঘটনা,
অদ্ভুত সমস্ত ঘটনাগুলোই আমরা শুনতে পাই ভূত স্টুডিওতে, এবং শুনছিলাম রাজ্জাক ভাইয়ের কাছ থেকে তার জীবনের একটি অভিজ্ঞতা, যদি তিনি শুনেছেন তার চাচার কাছ থেকে। তো এমন অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো কিন্তু আপনার কাছে হয়তো বা আছে, কিন্তু আমরা শুনিনি এখনো। তো আপনি যদি মনে করেন এই ধরনের অভিজ্ঞতাগুলো আপনার আছে এবং আপনি বলতে চান একটি এফএম রেডিওতে এসে, সেক্ষেত্রে জাগো এফএম 94.4 এ অনুষ্ঠিত বৃহস্পতিবার রাতের আয়োজন ভূত স্টুডিওতে আপনি আসতেই পারেন আর আপনি জানাতেই পারেন এই অভিজ্ঞতাগুলো। কি করে জানাবেন? রেজিস্ট্রেশন করতে হবে তার জন্যে মোবাইল থেকে। কিভাবে করবেন? মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন RBS, স্পেসে লিখবেন নিজের নাম, স্পেসে লিখবেন আপনার লোকেশন, আরেকটা স্পেস দিয়ে আপনার প্রফেশন, আপনি পেশায় কি করেন, সেই জিনিসটা টাইপ করে পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে। অনেক অনেক বন্ধুর এসএমএস জমে গেছে, কয়েকটা এসএমএস পড়ে আমি পরের বন্ধুর কাছে যেতে চাই। আর রয়েছেন এর মধ্যে ইমন খান, পুরোটা সময় তিনি থাকবেন। ফয়সাল রয়েছেন, প্রতি সপ্তাহ শুনি কিন্তু তিনি আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে। জিদান রয়েছেন, অনেকদিন পর শুনছি, মাঝে তার এক্সাম ছিল, এক্সাম কেমন হয়েছে জানিও আমাদেরকে। প্রীতম রয়েছেন, যে আমার আরমান, কবির, প্রীতম, প্রমি, সামিহা, শারমিন, আফতাব সহ আরও অনেক অনেক বন্ধুর নাম লিখেছে, সবাই মিলে সাউন্ড বক্স দিয়ে তারা এই অনুষ্ঠানটাতে শুনছে আহমেদবাগ থেকে। ধন্যবাদ প্রীতম, তুমি এবং তোমার সাথে যারা রয়েছে প্রত্যেককে জাগো এফএমের পক্ষ থেকে, যে তোমরা একত্রিত হয়ে একটি রেডিওর অনুষ্ঠান শুনছো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ময়ূরপঙ্খী বলেছেন আমাদের সাথে, ধন্যবাদ কাশফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য। জান্নাত রয়েছেন আমাদের লালমাটিয়া থেকে শুনছেন তিনি। এদিকে জিশান রয়, অনেক ভালো লাগছে তিনি সেটাই জানিয়েছেন। প্রীতম বলেছেন ভালো আছি, হ্যাঁ ভালো আছি। আবির ঢাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাইসা রয়েছেন, আজকে প্রথমবার শুনছেন আমাদেরকে। টাইগার আওলাদ রয়েছেন তিনি আমাদের সাথে, ভালোবাসেন জাগো এফএম 94.4 কে, সেটাও জানিয়েছেন। এদিকে পলাশ রয়েছেন, আব্বু আম্মুর বকা খেয়েও তিনি প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানটা শুনেন, বাট আমার মনে হয় একদিন বাবা মাকে তুমি অনুষ্ঠানটা শোনাও, আই হোপ যে তারাও তোমাকে আর বকবে না। অ্যান্ড আয়ুব বলেছেন আমার কাছে একটা ভালো ঘটনা আছে, তাহলে একদিন চলে আসেন রেজিস্ট্রেশন করে। এদিকে মেসি এবং রোনাল্ডো দুইজনের নাম, দুজনেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সীমা রয়েছেন আছি শেষ পর্যন্ত। আর জেসপিন রয়েছেন, অনেকদিন ধরেই শুনছি, খুব ভালো লাগছে, একজন লিখেছেন নামটা লিখতে ভুলে গেছেন। মিমি রয়েছেন চাঁদপুর থেকে। সোলাইমান রয়েছেন, তিনি এই মুহূর্তে শুনছেন আমাদেরকে। বেলা রয়েছেন আমাদের সাথে, তালতলা থেকে ইমরানকে দেখতে পাচ্ছি। তৌহিদুল ইসলাম ধামরাইয়ের বন্ধু। এদিকে রয়েছেন ভাটারা থেকে বলছি রায়হান, ভালো আছি। এদিকে বন্যা রয়েছেন, শুনছেন আমাদেরকে। দোলা রয়েছেন আমাদের ক্লাস এইটে পড়ুয়া একটি ছোট্ট বন্ধু। আফরিন গাজীপুর থেকে। তানজিদ হাসান রয়েছেন আমাদের সাথে, ফার্স্ট টাইম তিনি শুনছেন এই অনুষ্ঠানটা। শাউন সাভার থেকে যুক্ত হয়ে গেছেন। নুরুল আলম সরকার যুক্ত হয়েছেন রংপুর থেকে। মুস্তাফিজ খিলগাঁও থেকে। আর মানিক রয়েছেন আমাদের সাথে, সঙ্গে রয়েছেন গাজীপুর থেকে একটা বন্ধু, নাম লিখতে ভুলে গেছেন। মুক্তা রয়েছেন, এই প্রথমবার তিনি শুনছেন আমাদেরকে। মুস্তালিন দোহার থেকে, সঙ্গে রয়েছেন শাকিল, হৃদয়, তানিয়া, অর্ণব সহ তাসমিমকে দেখতে পাচ্ছি, রাত একটা পর্যন্ত থাকবেন কথা দিয়েছেন। মিমির যাত্রাবাড়ির বন্ধু আবির ঢাকা থেকে। আর এমডি আকরাম, মাসফি এবং সাব্বির, আরিফ, আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেক অনেক বন্ধুকে দেখতে পাচ্ছি এক এক করে যুক্ত হচ্ছেন। সো এবার যারা যুক্ত হলেন তাদেরকে বলতে চাই, এই যে রাজ্জাক ভাইয়ের প্রথম যে স্টোরিটা আপনারা শুনলেন, এটাকে আপনি বিলিভ করেন যে এমন ঘটনা ঘটতে পারে, আপনার কি মনে হয়? আচ্ছা, এরকম কোনো ঘটনাকে আপনি আগে কখনো শুনেছেন? আচ্ছা, যদি না হয় সেক্ষেত্রে বলুন তো, শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে, ওই সিচুয়েশনে যদি আপনি থাকতেন আপনি কি করতেন? সে কথাগুলো আমাকে লিখে পাঠানোর জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে যেতে হবে, গিয়ে টাইপ করতে হবে যে FM, স্পেস নিজের নাম, তারপর সেই মতামতগুলো পাঠিয়ে দিন আমাদেরকে 26969 এ। আবারও বলছি, শুরুতে যে FM, স্পেস আপনার নাম, স্পেস দিয়ে অনুষ্ঠান নিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 26969। ফেসবুকে এই অনুষ্ঠানটি এই মুহূর্তে অডিও লাইভ শুনতে পারেন আপনারা যারা আমাদের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজে রয়েছেন, www.facebook.com/jagofm, এটি আমাদের অফিসিয়াল ফ্যান পেজ। সো এই পেজে চলে যান, ইতিমধ্যে ওখানে অডিও লাইভ শুরু হয়ে গেছে। সো আপনি কিন্তু ফেসবুক ইউজ করতে করতেও আমাদের অডিও লাইভটা শুনতে পারেন। তবে যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ থাকে, যে পোস্টটা এবং লাইভটা, যে লাইভটা আপনি শুনতে শুরু করেছেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করতে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি কমেন্টগুলো পড়ব। সো ফেসবুকের কমেন্ট পড়ার আগে মেহেদি ভাইয়ের কাছে যাব, তার একটা স্টোরি শুনে নিব। মেহেদি ভাই, শুনতে চাই আপনার স্টোরিটা।
থ্যাংক ইউ ভাইয়া। মূলত আমার সাথে যে হিস্ট্রিটা আমার হয়, আমি যেটা ফেস করি সেটা হলো 94 এর দিকে, এটাই আমার সাথে প্রথম হয়, তখন আমার বয়স মেবি 4 বছর। তো এটা আমার সাথে না, আমার বড় আফুর সাথে এটা হয়, আমরা দুজন একসাথেই ছিলাম। তো সেটা হলো আমাদের যে বাড়িটা, আমি একটু বলে রাখি যে আমার বাড়ি ভোলা, ভোলা গোসাইহাট বাজারে। তো আমাদের বাজার থেকে বাড়িটা বেশি দূরত্ব না, কাছাকাছি ছিল। তো বাজারে আমাদের একটা দোকান ছিল। তো সন্ধ্যাবেলা আপনার বৃষ্টি পড়তেছে, ধীরে ধীরে বৃষ্টি। তো ওই সময় হয়তো কোনো একটা কারণে আমার বোন, মানে আমাদের যে দোকানে যায়, তো দোকান থেকে আসার সময় সন্ধ্যা মাগরিবের আজান দিছে, তো তো ওই সময় যে মসজিদ ছিল পাশে, তো আপু মসজিদ থেকে আসতেছে, মসজিদের সামনে দিয়ে আসতেছে, তো বাসায় আসে। বাসায় আসার পরে আমার মা যেটা করে যে মানে বিশেষ করে যে সন্ধ্যার সময় যেটা মানে ইয়ে বসে না, রান্না বসায়, তো রান্না বসে আপুকে বললো যে তুমি রান্না করো, আমি একটু কাজ আছে পাশের বাড়িতে যাব। তো পাশের বাড়িতে মা গেছে একটা কারণে, তো মার সাথে আমাকে নেয় নেবে, আমি কান্না করতেছিলাম, তো কান্না করতেছি, মা নেয় নেবে বর্ষার দিন এই সময় আসলে ওকে নেওয়া ঠিক হবে না, আমি কান্না করতেছি, কান্না করতেছি ওখানে দাঁড়িয়ে। এই সময় যেটা হয় যে উদয় ভাইয়া, যে আমাদের যে রান্নাঘর ছিল, রান্নাঘরের উপরে ছাউনি ছিল, টিনের ছাউনি, তো ওখানে আপনার ডিল ছুটতে থাকে অদ্ভুত, মানে সময়টা হলো আপনার মাগরিবের আজানের পরপর সন্ধ্যা হয়ে যায়, তো ডিল ছুটতে থাকে। এই সময় আমার আফু খুব বিরক্ত হয়, আফু হয়তো ভাবছে যে আমার আঙ্কেল আছে, আমার কাকা হয়তো দুষ্টমি করে সন্ধ্যাবেলা ভয় দেখানোর জন্য এটা করছে, তো আফু অশ্লীল ভাষায় একটু গালি মানে যা হয় আর কি, গালমন্দ করে করার পরে এটা থামতেছে না, তা কিছুক্ষণ পরে আবার করতে, তো একটা পর্যায়ে আফু চুপ করে থাকে, চুপ করে রান্না করতেছে, রান্না করতেছে। এই সময় দুজন লোক হলো আপনার মেবি কত 9 থেকে 10 ফিট হবে এরকম লম্বা, সাদা পোশাক পরা, পাগড়ি মাথায়, ফেসটা আমার খেয়াল নেই, তখন আমি ওটা সামনে ছিলাম। তো ওই দুজন লোক ছুরি দেখে আফাকে, আমার আফুকে যখন ছুরি দেখায় তখন আফুর সাথে সাথে চিৎকার দেয় এমনভাবে চিৎকার দেয় যে পাশে বাড়ি থেকে যে মানে মানে কি বলে প্রতিবেশীরা ছিল, ওনারা মাকে বলতেছে তুমি এখন এখানে কি করতেছো, তোমার মেয়ে তো মানে ইয়ে করতেছে, কান্না করতেছে, কি হয়েছে যেন, মানে এ কথা বলার পরে আফু সাথে সাথে শুয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়, ফেসলেস হয়, অথবা আমি তখন কান্না আমার স্টপ মানে অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়, আমি তাকিয়ে থাকি কি হইতেছে। এই সময় দেখি দুইজন লোক মানে একজন আমার গাল ধরে টান দেয়, টান দেওয়ার সাথে সাথে মানে আমি কীরকম যেন একটা ফিল করছিলাম আমার জাস্ট, ওইটা এখনও মাঝে মাঝে মনে হয়, মানে সবসময় মনে হয় এটা, এটা করে ওরা আমার সামনে দিয়ে চলে যায়। যাওয়ার পরে পাশের বাড়ি থেকে মা আসে, অন্যান্য আন্টিরা সবাই আসে, আসার পরে দেখে যে আফু সেন্সলেস, তো মাকে নিয়ে আফুকে নিয়ে মা এবং যারা আসছিল আন্টিরা আসছিল সবাই মাকে নিয়ে পাশের বাড়িতে, ওই বাড়িতেই আমার একটা দাদি ছিল, দাদির বয়স 130 এরকম হবে, এরকম হতে পারে মেবি, তো দাদির কাছে নেয়, দাদির সাথে আবার জিন পরি এমন কিছু থাকতো, দাদি বিভিন্ন ট্রিটমেন্ট কবিরাজি ট্রিটমেন্ট দিত। তো ওই সময় সবাই যখন দাদির কাছে নিয়ে রাখে, দাদি বলতেছে ঠিক আছে তুমি তোমরা ইয়ে করো না, তুমি যাও রান্না করো, শিমু আমার কাছে থাকুক, শিমু আমার কাছে থাকুক, ওর বাবা আসলে আমার কাছে পাঠিয়ে দিও, দেখি অজ্ঞান কখন আসে কি। তো গ্রামের মানুষজন যেভাবে আর কি আপনার মাথায় পানি টানি দেওয়া টেয়া থেকে শুরু করে মোটামুটি ট্রিটমেন্ট চলতেছে, তো বাবা আসলো দোকান বন্ধ করে, রাত তখন 10:30-10:30 সময়, বাবা বাড়িতে আসার পরে মা বাবাকে বললো যে দেখো এই অবস্থা, বাড়িতে যেন কারা আসছে শুনলাম, যে এখন তো শিমু এভাবে ওদের বাড়িতে চলে গেছে, মেহেদি কি বলছে ওর মুখ থেকে তো ভালোভাবে কথা বুঝতে পারতেছি না, তখন আমার বয়স ছোট ছিল আমি ও বলতে পারিনি হয়তো, আমি দেখছি দুজন লোক ঠিক বুঝছি। তো বাবা করছে কি আমাদের বাড়িতে অনেক লম্বা দা থাকে না, চিকন দা ছিল, তো দা দিয়ে পুরো বাড়ি রাউন্ড দিল লাইট দিয়ে, যে কে আসোস এত বড় সাহস, এই কথা বলার টলে বাবা পাশের বাড়িতে গেল আফুকে দেখতে। তো দেখার পর দাদি বললো ঠিক আছে তুমি কাজ করো, বাড়ি থেকে সব সব কিছু গোজগাজ করে বাড়িটা সুন্দরভাবে রেখে আসো, রাত্রে একটু পরে আসো। ওই দাদির সাথে যারা মানে পরিগুলো যেগুলো থাকে ওগুলা বিশেষ করে দাদির সাথে রাত্রিবেলা আসে, রাত 11:00-12:00 সময় আসে। তো উনি বলে ঠিক আছে আমি বৈঠকে বসবো, তো দেখি কি হয়েছে, ওতে এখনো সেন্স আসতেছে না, দেখি কি করা যায়। পরে ওই সময় আপুরে ওইভাবে রাখে, শুয়ে থাকে আপু, আর আপু আসলে কি বলতে গেলে আপু একটু অন্যরকম ছিল, মানে সুন্দর যেভাবে বলে আর কি সুন্দরী ছিল। তো ওই সময়তে যখন সবাই একত্রিত হয়, হওয়ার পরে আপনার শুকনো মরিচ বলে না, শুকনো মরিচ পুরা দিলে যে একটা গন্ধ হয় নাকে আসে, জাজালো গন্ধ, শুকনো মরিচ আর গ্রামকি ট্রিটমেন্ট দিয়ে তো পরি আনায়, পরি বা জিন একটা কিছু আমি নিবি আনছিল। আনার পরে যেটা হয় উদয় ভাই, যে আফু মুখ থেকে কথা অটোমেটিক্যালি বেরিয়ে আসছে, আফুকে উনি জিজ্ঞেস করতেছে দাদি যে তুই কে, তুই কোথা থেকে আসছস, তুই কেন ওর কাছে আসতেছ, তুই কেন এইভাবে করছ। তো ও বললো যে আমরা মসজিদে ঢুকবো, আমরা মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য উজু করতে গেছি, তখন ও আমাদের গাটলার কাছে পা দিতে গেছে, ও কেন ওখানে গেল, ওকে দেখছি আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকে ছাড়বো না। তো এই কথা বলার পরে দাদি বলতেছে না তোদের ছাড়তেই হবে, তুই হলে জিন মানুষ, মানে দাদি বললো যে তুই হলে জিন আর হলো মানুষ, তোর সাথে তোর যায় না। কয় না আমি ওকে নিয়ে যাব, যেভাবে হোক আমি ওকে নিয়ে যাব। কয় না তোর যা লাগবে এখন তুই কীভাবে যাবি বল। এমনভাবে অনেকক্ষণ সময় চলতে থাকে, কথা তর্ক তর্ক চলতে থাকে, তো ওই কথাগুলো আফুই বলতেছে, আফুর মুখ থেকে বলতেছে। পরে একটা পর্যায়ে তারা রাজি হলো যে আমরা মানে কান্না করতেছে, আফু কান্না করতেছে যে না আমি ওকে ছেড়ে যাব না, যাব না, মানে অন্যরকম বিস্তৃত কান্না। পরে বলতেছে ঠিক আছে যাব, তো আমরা যাইতে একটা শর্তে রাজি আছি যে আমাদেরকে খাসি দিতে হবে, খাসি দিতে হবে আর সাদা রঙের মুরগি দিতে হবে আর জুতা আর মালা তেমন একটা কিছু চাইছিল। তো সাথে সাথে জুতার মালা ওরা রেডি করে, রেডি করার পর বলতেছে না খাসি দেওয়া যাবে না, খাসি এত টাকা দাম কীভাবে দিব। কয় না খাসি দিতে হবে, ওর বাবা যদি না পারে ওর দাদার অনেক সমর্থ আছে, ওর দাদা দিতে হবে, ওর দাদাকে ধরো, ওর দাদা যদি ওর নাতিন বাঁচাতে চায়, যদি নাতিনকে কাছে রাখতে চায় তাহলে খাসি দিতে হবে। পরে সাডেনলি আমার দাদাও ছিল ওখানে, তো দাদা বলে ঠিক আছে আমি দিব, কিন্তু তুই আজকে এখন মানে এই সময় এখান থেকে তুই চলে যাবি আর কখনো আমার নাতিনের কাছে আসতে পারবি না। পরে একটা পর্যায়ে ওরা আফুকে নিয়েই জুতার মালা সহকারে দৌড় দেয়, দৌড় দেওয়ার পরে ওই দাদির যে ঘরটা ছিল নিচু ছিল, জুপড়া একটা ঘর, খেরে ঘর, ওইটা থেকে দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে আফু বাড়ি খায়, বাড়ি খেয়ে উঠানে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আফু অনেকক্ষণ ওখানে মানে ওভাবে শুয়ে ছিল আর বিকট একটা আওয়াজ হয়, আওয়াজটা যে হয় আপনার মানে মানে কি বলে যে বোমা বাস্তব হলে যেরকম আওয়াজ হয় আমরা শুনি, মানে ওইরকম একটা আওয়াজ হয়ে গেছে, বাড়ির সবাই অবাক চলে গেল। যাওয়ার পরে ওখান থেকেই আসলে উদয় ভাই আফু আফুরে দাদি তাবিজ তাবিজ দেয়, আফু এখনও তাবিজ রাখে, বাট আমার তাবিজ দিছিল আমার তাবিজ চার নাই, আর ওই দাদিও মারা গেছে, তার কিছুদিন পরে দাদি মারা গেছে, কিন্তু ওখান থেকে এলে এখন আমার সাথে দিনে 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 আমার সাথে চলতেছে, মানে চলতেছে।
অলরাইট, সো আরো একটা অদ্ভুত রকমের ঘটনা শুনছিলাম বন্ধু মেহেদীর কাছ থেকে, দুটো ঘটনা শুনলাম। প্রথম ঘটনাটা আপনাদের কেমন লেগেছিল জানতে চেয়েছিলাম, এবার সেটা নিয়ে পাঠানো এসএমএস গুলো একটু পড়তে চাই, তার আগে ফেসবুকের কমেন্টগুলো পড়ে আসব। আজকে শুনছি আমরা ভূত স্টুডিও, এই মুহূর্তে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ঝাল চানাচুর, চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা এক ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ এক্সকিউজ মাদে উড়াল, মুখে আনে জৌস আর প্রাণে যোগায় সাহস, তার নাম হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। সাহস নিয়ে শুনছেন আপনি এই মুহূর্তে আমাকে, এবং বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে ফুয়াদ রয়েছেন আজ ফুল টাইম তিনি আমাদের সাথে শুনছেন, জাহিদুল রয়েছেন আমি এবং আমার ভাই জুবাই শুনছি। প্রথম ঘটনাটা তার কাছে ভয়ঙ্কর লেগেছে জানিয়েছেন আমাদের বন্ধু মাহিন, তিনি যদি ওই রকম সিচুয়েশনে পড়তেন তাহলে সুরা পাঠ করতেন। ওকে, জিনিয়া রয়েছেন আমাদের সাথে যে প্রথম স্টোরিটাও তার কাছে ভালো লেগেছে, জিশানের কাছে জানতে চেয়েছিলাম, জিশান ক্লাস ফাইভে পড়ে। রাশেদ যুক্ত হয়েছেন, খুব ভালো লাগছে সবসময়ের মতো আজকেও তিনি রয়েছেন সপ্তক সময় জুড়ে, জানিয়েছেন আবু সাইদ ঢাকা রামপুরা থেকে। ফেসবুকের বন্ধুগুলোর কথা বলছিলাম যে এই মানুষগুলো এখনও অবধি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের পোস্টে আমরা এই মানুষগুলোকে খুঁজে পাই। www.facebook.com/jagofm, this is our official fan page, এবং এই পেজে আপনি যদি এখনও অবধি না থেকে থাকেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সহজ কিন্তু জাগো এফএম এর পেজটা খুঁজে পাওয়া, কারণ এটা ভেরিফাইড, সো ভেরিফাইড সাইন সম্মিলিত পেজটাতে একটা ছোট্ট লাইক দিলেই আপনি আমাদের পরিবারের সদস্য, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের আপডেট কিন্তু সেখানে আপনার জন্য অপেক্ষা করে। আর কমেন্ট বক্সে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট জমে গেছে, কিছু কমেন্ট নিতে চাই। যেমন শুভ যুক্ত হয়েছেন, অপশরই রয়েছেন আমাদের সাথে সেখানটাতে, রয়েছেন রোকেয়া বলেছেন আমাদের সাথে এভরি উইকেই তিনি শোনেন, তিনি আশুলিয়া থেকে শুনছেন। আর যে জামিল হাসান পাপ্পু এসএমএস করেছেন, রাফি রয়েছেন আমাদের সাথে, আর যে এমডি জিহাদ রয়েছেন আমাদের সাথে, প্রান্ত ব্রাহ্মণ রয়েছেন আমাদের সাথে, তাহসান আহমেদ অজিলকে দেখতে পাচ্ছি, মা বাবার আদরের মেয়ে খুশি সঙ্গে মাহিন হাসান রয়েছেন আমাদের সাথে, তানজিনা আক্তার রয়েছেন আমাদের সাথে সেখান থেকে, অসীম দেশের রাজকুমার রয়েছেন, খায়রুল এবং রয়েছেন ফারিয়া, সঙ্গে আরও রয়েছেন নতুন নতুন অনেক অনেক বন্ধুকে আজকে দেখতে পাচ্ছি, রিফাত আহমেদকে দেখতে পাচ্ছি, সিয়াম মৃদাকে দেখতে পাচ্ছি কমেন্ট করতে, সুমাইয়া মিমি রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে এদিকে আকাশ ভুইয়া রয়েছেন, নীরব ছেলে রয়েছেন আমাদের সাথে, অনেক কষ্টের জীবন এবং শাহিন, সঙ্গে প্রিন্স জাহিদকেও দেখতে পাচ্ছি কমেন্ট করতে। এবার একটু চলে যাব আমার অফিসিয়াল ফ্যান পেজ আর জে উদয়ে। সেখানে যেতে হলে কি করতে হবে, ফেসবুকে আপনাকে সার্চ দিতে হবে আর জে উদয় দিয়ে। একটা পেজ পাবেন যেখানে ব্লু টিক মার্ক সম্মিলিত ফেসবুক ভেরিফাইড সাইনটা আছে। তো সেই সাইন দেওয়া পেজে একটা লাইক দিলে আপনি আমার পরিবারের একজন মেম্বার, আর আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারই আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সেখানে এই মুহূর্তে যারা কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো একটু পড়ে আসতে চাই। যেমনটা শুরুর থেকেই একটু দেখি কারা কারা রয়েছেন আমাদের সাথে। রয়েছেন সেখানে নাহিদা সুলতানা, রয়েছেন জেবা আক্তার কাজল, শুনছেন তিনি আমাদেরকে, রয়েছেন জুবায়ের নীরব আরজে, রয়েছেন আমাদের সাথে শহীদ ভুইয়া, রয়েছেন ফানুষ, রয়েছেন সেখানে আমাদের সাথে ফারহান আহমেদ আবির, বনি রয়েছেন আমাদের সাথে, রোকেয়া আক্তার হাসি যুক্ত হয়েছেন আমাদের সাথে, বন্ধু নয়ন হাসান রয়েছেন, নুসরাত জাহান লামিয়া ঢাকা উত্তরা থেকে, ফারহান রয়েছেন আমাদের সাথে, শহীদ রয়েছেন আমাদের সাথে, সুমাইয়া রয়েছেন আমাদের সাথে, এমডি রবিউল হাসান রয়েছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন সেখানটাতে আমাদের বন্ধু নামটি হচ্ছে ফারিন, রয়েছেন আমাদের সাথে নুসাইবা তানভীর, সাগর খান রয়েছেন আমাদের সাথে, সাইফুল ইসলাম বিপ্লব, নাজমুল আহমেদ নাফি সহ আরও অনেক অনেক বন্ধু। তো যারাই এতক্ষণ ধরে টিউন করে আছেন জাগো এফএম 94.4, তাদেরকে বলছি এই আয়োজনটি প্রতি বৃহস্পতিবার দিন হয় রাত 10টা থেকে 1টা। যদি আপনি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই আয়োজনে আসার নিয়মটা বলে দিতে চাই। কি করে আসবেন এখানে, একটা ছোট্ট রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেসে লিখতে হবে নিজের নাম, স্পেসে নিজের লোকেশন, স্পেস দিয়ে নিজের প্রফেশন, আপনি পেশায় কি করেন সেটা অবশ্যই টাইপ করতে হবে। তারপর পাঠাতে হবে 26969 নাম্বারে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ব্যাক করব তখন আবার রাজ্জাক ভাই এবং মেহেদী ভাইয়ের কাছ থেকে আমরা ভূত স্টুডিওর বাকি স্টোরিগুলো শুনব। আরও অনেকটা সময় তোমাকে জাগতে হবে, আমাদের সাথে থাকতে হবে, কারণ অনুষ্ঠানটা চলবে সেই রাত 1টা পর্যন্ত। তবে বিরতিতে যাবার আগে বলছি, সেকেন্ড স্টোরিটা আমরা শুনছিলাম মেহেদী ভাইয়ের কাছ থেকে, এই স্টোরিটা নিয়ে তোমাদের মতামতগুলো শুনতে চাই। তুমি বিলিভ করো কি করো না, এমন হতে পারে কি পারে না, আমি শুনতে চাই তোমার কাছ থেকে সেকেন্ড স্টোরিটা নিয়ে তোমার অভিমত কি। লিখে পাঠিয়ে দাও যে FM স্পেস দিয়ে তোমার নাম, তারপর মতামত পাঠাবে 26969 এই নাম্বারটিতে। শুনছেন জাগো এফএম 94.4, এই মুহূর্তে চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ ছাল চানাচুর, উদয় আছে আপনার সাথে। বিরতির আগে বলছিলাম বিরতির পর যখন ফিরে আসব তখন আবারও ঘটনায় চলে যাব। সো এই মুহূর্তে আমার সামনে বসে আছেন যে মানুষটি, তার নাম হচ্ছে রাজ্জাক। সো রাজ্জাক ভাই, আপনার কাছ থেকে দ্বিতীয় অভিজ্ঞতাটা শুনতে চাই এবার।
দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে আমার এক বন্ধু বা কলিগ আর কি, একসাথে তার সাথে ঘটে যাওয়া। এটা হচ্ছে আপনার জায়গাটা বলি আমি, বর্ডার সাইডে আর কি, ইন্ডিয়া ওই পারে ভারত এই পারে বাংলাদেশ। তো আমার ওই বন্ধুটা, ওরা বাংলাদেশের ভিতরে থাকে আর ইন্ডিয়ায় হিন্দু এলাকা, জায়গাটা বন্ধুরা যেখানে থাকে ওরা হিন্দু এলাকা আর কি। ওই পারে এক ঠাকুরের ছেলের সাথে আর খুব ক্লোজ, একসাথে চলাফেরা করে, ঘোরাফেরা সব। সেই ছেলেটা, ওর নাম হচ্ছে সঞ্জয়, সঞ্জয় হচ্ছে, ওর বাবা হচ্ছে একজন পুরোহিত আর কি, হিন্দুদের পণ্ডিত বলে জানে আর কি। সে অনেক কিছু জানে, অনেক হিন্দুদের অনেক কিছু জানে, এগুলো আমাদের অনেক সময় বলে যে আমার বাবা এগুলো জানে, অনেক ব্ল্যাক ম্যাজিক করতে পারে, ঠিক আছে, অনেক কিছু করতে পারে আর কি। তখন এই যে আমাদের বন্ধু, ওর নাম হচ্ছে আমির, এরা আর কি সবাই মিলে ধরে, হ্যাঁ দোস্ত তুই, তাহলে তুই কিছু পারিস না, তোর বাবা পারে, তোরও তো তোর বাবার হাল ধরতে হবে, তুই আমাদের কিছু দেখা, যেমন কোনো জিনিস আমরা যখন ভয় পাই। তখন ভাইয়া এখন বলতেছে আচ্ছা, আমি যখন ওই কোনোদিন সুযোগ পাই তোদের দেখাবো, কিন্তু তোরা কথা বলতে পারবি না এবং কোনো চিৎকার বা কিছু করতে পারবি না, তাহলে আমার ক্ষতি হবে। ঠিক আছে দোস্ত, ঠিক আছে দেখাবো। কবে দেখাবি? না দেখাবো দোস্ত, ওই সময় আসুক, একটা সময় আছে, সেই সময় আমি সেই জিনিসটা পেলে আমি তোদের জিনিসটা দেখাব। বাস কে বেশ কিছুদিন পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায় এসে ডাক দিছে, আয় তোরা কিডা কিডা দেখবি, আজকে একটা জিনিস দেখাবো। আচ্ছা ঠিক আছে, কখন দেখাবি? রাত্রে। ঠিক আছে, তা আমরা কখন যাবো? দোস্ত তোরা রাত 10টার দিকে আমাদের বাড়ি আসবি, আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে 10টা 11টার পরে আমরা যাব। আচ্ছা ঠিক আছে। এখন সেদিন ভাই আমরা চারজন বন্ধু আর ওই যে ঠাকুরের ছেলে গেছে, এখন ওদের নিয়ে গেছে বাজারে। বুঝতো, বাজারে যেতে হবে। কেন? কাজ আছে, আমি যা করি তোরা খালি দেখবি, তোরা কিছু বলবি না। আর এমন একটা সিচুয়েশন হবে তখন তোরা কিন্তু কিছু বললে তোদেরও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। আচ্ছা কি হবে এমন ক্ষতি? ঠিক আছে ইনশাল্লাহ আমরা বলবো না, তুই তাও আমরা দেখবো। ঠিক আছে দেখ। এবার ভাইয়া বাজারে যায়, বাজারে যেয়ে আর কি ঠাকুরের ছেলে ও ই করে বাতাসা কেনে, বাতাসা শক্ত জাতীয় খাবার, বাতাসা। তারপরে আমরা ছোটবেলায় খাইছি গজা বলে আর কি, যেগুলো ওই যে চিনি দিয়ে বানায় ওই গজাগুলা, ও প্রায় 4-5 পুতলা কিনে কিনে একটা সিএনজিতে নেয়, প্রায় সিএনজি ভরে ফেলায় ওগুলো কিনে, সব শক্ত জাতীয় খাবার। ঠিক আছে, এখন লাস্টে সিএনজি একটা ওডে ওরা ওঠে আর বন্ধু বান্ধব দুইটা সিএনজি লাগে, এত পরিমাণে খাবার কেনে। লাস্টে ওই যে আখ কেনে ভাই, আখ আছে না আমরা যে গ্রামে খাইলে আখ বলি আর কি, যেটা খাইলে দাঁত মাত ছিলে যায়, ওই আখ কিনে এক আটি দুই আটি বাঁধে রসো, এটাও লাগবে। কিরে বেটা এগুলো কারে খাওয়াবি তুই? আমাকেও খাওয়াবি রাই তুই নাকি? হ্যাঁ তোকে খাওয়াবো, দেশ খাওয়ার লোক আছে। ভাই এখন ওই কি করে কিরা জানেন, এ উড়ে আর সিএনজি ভর বুঝলে। এর ভিতরে ভাইয়া ওই ঠাকুরের ছেলে আর কি, এটা হচ্ছে ও যেটা করবে এটা ভুলে গেছি আমি, ওই শ্মশান ঘাটে সেদিন আমাবস্যা রাত হয়তো একটা কুমারী মেয়ে আর কি মারা যায়, মারা গেলে ওই রাত্রিরা হিন্দুরা মারে যা যতদূর জানি, ওই রাত্রে আর শ্মশানে চিতায় পুরায় না, লাস্টারে রাখে দেয় যেটারে পরের দিন পুরানো হবে। এখন ওই ঠাকুরের ছেলে ঠিক ও আগেরতেই যায় দেখে যে লাশ আছে, পরে ওই লাশটারে যে দেখেও আসে যে কি লাশ, পরে ও বলল যে আমি দেখে আসি আর ওই যে কাপড়টা সরায় দেখছি একটা মেয়ের লাশ, কিন্তু মেয়েরা মারা গেছিল বিষ খাইয়া, সেও সুইসাইড করছে আর কি। মারা যাওয়ার পরে ওই লাশটা দেখে আইসে ও বন্ধু বান্ধব খবর দিছে যে আজকে হবে, তোরা সব রেডি থাক। পরে ভাইয়া এখন রাত 11টা বাজে, ও বাসায় সিএনজিতে নেমে বাসায় যে দোস্ত আমি আসতেছি, ও দুটি চুটি পইরা আর কি মোটামুটি একটা ঠাকুরের একটা ভেষ জন্ম যে এখন চল যাই। এখন ওই শ্মশান ঘাটে এখন কোথায় যাবি দোস্ত, এখন দেখি শ্মশান ঘাটে নিয়ে আসে। পরে ও করলো দোস্ত তোরা একটা বেত গাছ আছে না, বেত গাছের ভিতরে ওদের সবাইরে বসাইলো, ওরা আবার বন্ধু বান্ধব মিলে সিগারেট মানে যা যা লাগে রাখতে, যে অনেক রাইট হইতে পারে তোরা কিছু খাবার নিয়ে নে। ঠিক আছে, সিগারেট টিগারেট নিয়ে ওরা ওই ঝোপের ভিতরে বসায় রাখছে যে তোরা এইখানে বসে থাকবি, এখান থেকে নড়বি না, প্লাস কোনো কথাও বলবি না, যদি কথা বলিস আমার সমস্যা হবে, তোদেরও হইতে পারে, তোরা খালি দেখবি। ঠিক আছে, আমরা দেখবো। ঠিক আছে দোস্ত বলবো না। পরে দেখলো যে ওই ঠাকুরের ছেলে ওই মিষ্টিগুলো ভাইয়া ওই সামনের পরে সব সাজায় রাখলো, আখগুলা তার ডান পাশে রাখছে। ঠিক আছে, পরে ও আস্তে করে উঠে যায় ওই শ্মশান ঘাটের আর কি, ওই যে লাশটা যেখানে আছে চিতার পরে শোয়ান হয়ে আছে মেয়েটা, যায় আর কি ওই মানে একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, কাপড়টা সরাই দিল, দেওয়ার পরে ও আস্তে ওর যেখানে এই বানাইছে ওখানে এসে বসছে। বসার পরে কিছুক্ষণ পরে ও কি যেন মন্ত্রতন্ত্র কি করতেছে তাই ওই জানে, তারপরে একটা কাক কালো জাতীয় একটা পাখি না ভাইয়া একটু ভুলে গেছি আর কি, একটা ওই যে লাশের আগে আর কি মাথার কাছে একটা ঝান্ডা আর কি, একটা কাপড় আর একটা লাঠির মতো পোতা থাকে আর কি। ঠিক আছে, এখন ওই যে অসিত ঠাকুরের ছেলে ওই লাঠিটা যেন তুমি একটা বাচ্চা যদি টান দেয় উঠে যাবে লাঠিটা, কিন্তু ও আঁঠু গাইরে টানতেছে উঠে না। কি ব্যাপার? এখন ওরা চিন্তা করছে কি রে ওই লাঠিটা তো এমনি উঠে যাওয়ার কথা, ওর এত কষ্ট হইতেছে কেন? তাকে জোর করে উঠাইছে, উঠায় লাঠিটা মাথার কাছে নিয়ে পার পাশে রাখছে। তারপরে ও চলে আসছে, কিছুক্ষণের মধ্যে একটা কালো একটা কি পাখি বা কাক জাতীয় কালো একটা আইসে বসলো ওইখানে। বসার পরে আশ্চর্যের বিষয় হচ্ছে তখন দেখতে পারলাম আর কি, আমি দেখি নাই, ওই আমার দোস্ত বলতেছে যে দোস্ত লাশটা ওই মেয়েটা উঠে বসলো, উঠে বসে আমরা হরর মুভিতে দেখি স্লো মোশনে নামে যায়, ঠিক মেয়েটা ওই মোশনে যেন শূন্যের পরে ভেসে নামে গেল, নেমে হাইটে ওই ঠাকুরের ছেলের যেখানে ও খাবার রাখছে ওখানে আসে সে একদম আঁঠু দিয়ে আসন দিয়ে বসলো। বসার পরে কথা বলতেছে যে এই কেন ডাকলি আমাকে বল। ঠিক আছে, এখন ও বলতেছে তোমার সাথে কথা আছে তাই জন্য ডাকছি। কথা আছে এর জন্য ডাকলি, আমার তো ক্ষুধা লাগছে রে, আমার কিছু খাইতে দে। খাইতে তো বল না, ও তোমার জন্য জানছি খাবার খাও। ঠিক আছে, ওই বাতাসা ওইগুলো দিতেছে আরও খাইতেছে কটমট করে, আর ওরা ওইখানে বসে ওরা দেখতেছে আর মানে কাঁপতেছে প্রচুর ভয়তে, কিন্তু কিছু বলতেছে না। আল্লাহ কি দেখতেছি সামনে কি অবস্থা, এটা এটা কি সব কি করে সম্ভব? একটা মরা মানুষ আসলো এসে হাতে কথা বলতেছে, এখন তারপরে আবার খাইতেও সে এরকম দুই হাত দেবে হাউ মাউ করে খাচ্ছে, দ্রুত খাচ্ছে। ঠিক আছে, খাচ্ছে আর কত করে তুই ডাকছিস তোর বাবা তোমক, ঠিক আছে তোদের আমি অনেকদিন ধরে খুঁজতেছি, তোরা এইভাবে প্রায় আমার সাথে ঝামেলা করিস। কি ঝামেলা করি, আমার বাবা তো তোমার কোনো ক্ষতি করে নাই, আমরা তো তোমার কোনো ক্ষতি করি না, তা আমার এইভাবে ঘন ঘন ডাকিস কেন? ঠিক আছে, কয় ডাকছি কথা বলবো তোমার সাথে, কয় তা বল বল তাড়াতাড়ি বল আর আমার খাবার দে, আমার ক্ষুধা লাগে তা তো তুই জানিস। এখনো দেয় খাবার দিচ্ছে। এবার এইভাবে কথা চলতেছে মেলা অনেকক্ষণ কথা বলার পরে, তারপরে ওই খাবার আস্তে আস্তে খাইতে খাইতে অনেক বাইরে যায় বেড়া, প্রায় চারটা পার হয়ে যায় রাত। ঠিক আছে, বন্ধু বাংলা সব ভয়তে কাঁপতেছে যে কখন শেষ হবে এই মানে সিন, আমরা আর কতক্ষণ দেখব। ঠিক আছে, তারপরে যে এখন ওই লাস্ট পর্যন্ত বলতেছে যে তোর সাথে তো মেলা কথা বলছি, তোরে আমি অনেক কিছু দিতে চাইছিলাম কিন্তু আজকে সময় নাই, আমার চলে যাইতে হবে, তাই তুই খাবার দে। পরে ভাইয়া ওই খাবারগুলো সব বাতাসা মিষ্টি সব ওইগুলো খাইয়ে ফেলাইলো, লাস্টে কিছুক্ষণ আখ খাইলো, আখ খাওয়ার পরে কয় না আমার আর থাকা যাবে না, এখন সময় হয়ে আসছে। কি সময় আসছে এখন ভাই আর কি, ওই আজানের টাইম হয়ে গেছে আর কি। ও আস্তে করে উঠলো, উঠে ঠিক চিতায় যেভাবে উঠছিল আস্তে করে সেভাবে শুয়ে পড়ছে। ঠিক আছে, আর এই দেখে সবাই আর কি অবাক, এইটাই ছিল
অদ্ভুত আর একটা ঘটনা শুনলাম আমরা রাজ্জাক ভাইয়ের কাছ থেকে। এমন ঘটনাগুলোই আসলে আমরা শুনতে চাই ভূত স্টুডিওতে, যে ঘটনাগুলো স্বাভাবিকভাবে আমি বা আপনি বিশ্বাস করি না। বন্ধু, আপনি শুনছেন ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণঝাল চানাচুর। চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙে একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে জোশ আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। এই সাহস নিয়ে আপনি শুনছেন, আপনি ভূত স্টুডিওতে যদি আসতে চান আগামী সপ্তাহে তাহলে আপনাকে করতে হবে একটা রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার নিয়মটা জানতে হবে শুরুতে, মোবাইলের ম্যাসেজ অপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আর একটি স্পেস দিয়ে আপনার প্রফেশন, চারটা জিনিস টাইপ করে পাঠিয়ে দিবেন আমাদেরকে 26969 নাম্বারে। আবারও বলছি, শুরুতে RBS, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেসে অবশ্যই আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, তারপর পাঠাতে হবে 26969 নাম্বারটিতে। এই মুহূর্ত থেকে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে সেই রাত 10টা থেকে, সো ছটপট রেজিস্ট্রেশন করে ফেলুন যদি আপনি আগামী সপ্তাহে ঠিক রাজ্জাক কিংবা মেহেদি ভাইয়ের মতো লাইভে এসে নিজের ভৌতিক এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। সো মেহেদি ভাই, এবার আপনার কাছ থেকে শেষ ঘটনাটা শুনতে চাই।
আমার সাথে লাস্ট লাস্ট বলতে কি আমার সাথে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে সেটা হলো ঢাকা মেডিকেলের মর্গে। তো মর্গে যেটা হয়, আমার যে ইমিডিয়েট যে বস ছিলেন উনি আমার সাথে, মানে এর আগে ওখানে কাজ করেন, নতুন আসছে আমার এখানে, তো উনি গ্রামে ছিল, গ্রামে বিভিন্ন মর্গে উনি যাইতো বা দেখতো, মানে এগুলো দেখা নাকি ওনার খুব শখ। উনি বলে এগুলো দেখলে মানুষের চিন্তা চেতনা নাকি চেঞ্জ হয়। তো উনি আমাকে প্রায় দিন বলতো ঢাকা মেডিকেল আসতে, বলতো যে মেহেদি চলেন আমরা একটু মর্গে যাই, মর্গে দেখি ঢাকা মেডিকেলের মর্গটা কীরকম। তো আমি ওনাকে বিভিন্ন এক্সকিউজ দিয়ে অনেক সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো একদিন উনি আমাকে অনেক জোর করলো, চলেন আজকে যাবোই, যেভাবে হোক আজকে যাবো। তো এটা ছিল আপনার প্রায় 4-5 মাস আগে ঘটনা, রমজান ঈদের পরপর এটা হয়। দুপুরে ছিল তখন সময় প্রায় 1-1.5টা মতো, ওই সময়টা প্রচণ্ড গরম ছিল, অনেক গরম ওই দিনটাতে। তো আমি বসকে নিয়ে যাই, যাওয়ার পরে আমি যাইতে চাই আবার যাই না, এমন সময় মানে আমার কাছে খুব ভয় লাগতেছিল, কারণ আমি এগুলো অনলাইন অনেক সময় দেখতাম, তো রাত্রি ঘুমাইতে পারতাম না। তো আমি গেছিলাম, যাইতে 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 আমি কিন্তু ওই ঘটনা মানে ওই জায়গা কিন্তু চিনি, মর্গে চিনি, কিন্তু আমি যাবো না এমন এক্সকিউজ দেখে বিভিন্ন লোককে জিজ্ঞেস করতাম যে ভাই কোথায় এমন কি। পরে যাই হোক যাই, যখন আমি মর্গের ওদের যে মর্গের যে পাশে, পাশে বলতে কি ওটার ভিতরে যখন আমি প্রবেশ করি, প্রবেশ বলতে বাহিরের সাইডটা, তো ভাইয়া যে মর্গে যারা থাকে ডোম, ওরা হয়তো বিভিন্ন ধরনের প্রাণী খায়, শুকুর টুকুর বিভিন্ন কিছু খায়, ওরা কিছু রাখতো ওখানে, ওরা পালে। তো ওইটার যারা বিশ্রি গন্ধ, আমি কখনো শুকুরের গন্ধ পাইনি, তো আমার কাছে মনে হয়েছিল যে লাশ বা অন্য কিছু গন্ধ টন্ধ হইতে পারে। আবার যে ড্রেনেজ ছিল, তো দুপুরের সময় ভাইয়া মানে রক্তের যে একটা গন্ধ, বিশ্রি একটা গন্ধ, আমার নাকটা সব বন্ধ হয়ে গেছে, আমি মানে তখনই একদম নরম হয়ে গেছি যে আমার শেষ। তো বস উনি বুঝতে পারছে, উনি আমাকে হাত দিয়ে ধরে ফেললো, বলে মেহেদি কুল ডাউন, আপনি নার্ভাস হলে কীভাবে হবে, চলেন ভিতরে যাই। তো ওনার সাহস পেলাম। আর ওই জায়গাটাতে যা ছিল যে আপনার 2টা অ্যাম্বুলেন্স ছিল, 1টা ভ্যান ছিল, আর 2-3 জন লোক ঘোরাফেরা করতেছে, আর আশেপাশে কোনো লোক নাই। তো আমি যে কাউকে জিজ্ঞেস করব যে ভাইয়া এখানে, ও ওখানে আমি একটা বলে রাখি, নামটা কি বলবো, ডোমের নামটা বলবো? আচ্ছা, তো ওখানে প্রধান যে ডোম, ডোমের নাম হলো রমেশ। তো রমেশের কথা আমি অনেকেই শুনতাম, মানে ঢাকা মেডিকেলের ডোম রমেশ, রমেশ শুনতাম সবার মুখে, স্টাফদের মুখে শুনতাম। তো আমি ভিতরে যাওয়ার অনুমতি কিভাবে নিব, তো একটা লোককে দেখলাম যে ঘুরতেছে, একটা দানবের মতো লোচা লম্বা, আর তো হিন্দু, তো ওনার হাতে আবিজাবি পরা ছিল। আমি ভাবছিলাম মানে উনি রমেশ, তাই আমি ওনাকে জিজ্ঞেস করছি যে এক্সকিউজ মি ভাইয়া, এখানে রমেশ কে? তো উনি বললো কেন, কেন বলছে ভাইয়া, আমি ভয়ে কেন বলছে, হয়তো উনি কিছু একটা, বুঝলেন, রমেশ ভাইয়ার নাম শুনছি অনেক, আমি ওনার সাথে দেখা হয়নি, দাদার সাথে একটু দেখা করার জন্য আসছি, আর আমার বস আছে এখানে, আমি ঢাকা মেডিকেলে জব করি, আমি একটু দেখবো মর্গটা, একটু দেখবো যে ভিতরে কীরকম। তো বলছে দেখবেন আপনি? হ্যাঁ। আমি তো হ্যাঁ দেখবো। তো তারপরে আমি ভিতরে যাই, উনি একটু তখন তো আমার কাছে ভালো লাগে, তো উনি সফট হয়ে গেছে। তো উনি আমাকে বলতেছে যে একটা ছেলেকে দিল যে আসো এদিকে আসো, আইসা ওনাদেরকে একটু ভিতরে নিয়ে যাও, দুটা বডি আছে দেখা দিয়ে আসো। তো একটা বডি আসে ভাইয়া, সেটা হলো নাম হলো মিজানুর রহমান নামে, বয়স 42 লেখা আছে ওখানে, ওনার বডির উপর লেখা আছে মিজানুর রহমান 42 ইয়ার্স। তো ওনার বডিটা দেখলাম যে ভাইয়া মাথার যে খুলিটা, ওইটা যে ওরা কাজ করছে, তো মাথার খুলিটা মানে একদম বিশ্রি অবস্থা, আমার উপর থেকে দেখাই চালকাম, আর পেটে কিছু না, একদম স্লিম, যে একটা বোর্ড রাখলে যেমন মনে হয়, একদম স্লিম শুয়ে আছে ইয়ার উপরে, টলির উপরে। তো আমি ওইটা দেখে ভাইয়া আমি ওখানে মানে মানসিক দিক থেকে অনেকটাই আমি ইয়ে হয়ে যাই, দুর্বল হয়ে যাই। তো আমার বস আমাকে মানে এই যে সিনার উপরে হাত দিয়ে ধরে রাখছে, হাত পা ধরে রাখছে, ধরার পরে ওই ছেলেটা আমাকে ভিতরে নিয়ে গেল, একটা ভিতরে ওখানে ফ্রিজে আসে, আর একটা বডি আসছে। তো আমাকে বললো যে এই বডিটা একটু আগে আসছে, এটা হলো যে তখন ভাইয়া যে মাদকের যে একটা ইয়ে ছিল না, ক্রস ফায়ার হয়েছে, এটা হলো ক্রস ফায়ারের লাশ। তো ক্রস ফায়ারের লাশ, কিন্তু লোকটা বয়স কত আমাদের চেয়েও হয়তো কম হইতে পারে, কিন্তু দাঁড়িয়ে রাখছো, তো ও তো 25 এরকম হবে, 25 বা 24। তো ওনাকে দেখলাম দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা একটা শার্ট, আর ওনাকে যে যেখানে ফায়ার করছে বলছেন ওইটা হলো আপনার বুকের ডান পাশে, ওই জায়গাটা ছিদ্রই আছে, আর পুরো বডিটা রক্তাক্ত অবস্থা, হাসতেছে, চেহারাটা একটা হাস্যজ্জ্বল মনে হচ্ছে আমার কাছে, আর চোখ দিয়ে তাকে আছে, আমি ওই লোকটার পায়ের কাছে, আমি দেখতেছি আমাদের তাকে আছে আর বস ওর মাথা রয়েছে, যে বস দেখতেছি বসে তাকে আছে। আমি সাথে সাথে বসের কাছে চলে আসলাম। আসার পরে ওখানে আমি ওই লোকটার দিকে প্রায় 5-7 মিনিট তাকিয়েছিলাম। তাকিয়ে থাকার পরে তো ওই ছেলেটা আসলো, ছেলেটাও পাশে ছিল, বলেছে ভাই আপনি কি ফ্রিজেরগুলো দেখবেন? তো বস বলছে হ্যাঁ দেখা। বস আসলো কি একটু সাহসী লোক, তো উনি আমাকে ঝরিয়া দস্ত, এখন ঝরিয়া দস্তে যে আমি পড়ে যাই বাংলা এটা কিছু যেন না হয়। তো খুললো, খোলার সাথে ভাই ওই যে বরফের যে একটা বাষ্প আছে না, ওইটা আসছিলো নাকি মুখে, আমার কাছে একটু বিশ্রী লাগছিল। আর গন্ধ বিকট গন্ধ, মানে পুরো মনে হচ্ছে তো মর্গের যে ইয়াটা আপনার বিল্ডিংটা পুরোটাই গন্ধ আমার কাছে মনে হচ্ছে। লাশগুলো কিছু কিছু লাশের মাথা, যেগুলো মাথা ভালো, মানে যেগুলো মাথা ভালো ওগুলো মাথা বাইরে ছেড়ে, আর যেগুলো মাথা খারাপ পা ভালো ওগুলো পা বাইরে ছেড়ে দেয়। তো ওই ফ্রিজটার ভিতরে প্রায় ভাই 15-16টার উপরে লাশ হবে, একটার উপরে একটা রাখা। তো লাশগুলো দেখে ভাই আমার সাথে সাথে আমার লোম সব দাঁড়িয়ে যায়, মানে আমি কথা বলতে পারতেছি না। কি একটা মহিলা লাশ দেখলাম, মানে পা দেখে মনে হচ্ছে যে মহিলা। তো মহিলাটার সেলোয়ার পরনে ছিল, সেলোয়ার পরনে ছিল আর পাতাগুলো বাইরে আছে। তো দেখলাম আমি আর বসকে কিচ্ছু বললাম না, আমি চুপটি মেরে আসলাম। তো উনিও দেখলো ওখানে, কখন দেখার পরে তো যে ডোমের রমেশের যে ভাই ছিল ও ডাক দিল, ভাই এদিকে আসেন। গেলাম, যাওয়ার পরে উনি বললো যে আর কি কিছু দেখবেন এখন? তো পরে বস বললো যে আমি একটু ওই যে মর্গের ভিতরে যাবো, যেখানে আপনারা একটু গুলা করেন, কাটাফেরা করেন, পোস্টমর্টেম করেন, যেখানে দেখবো। উনি বলতেছে এখন কি দেখবেন, এখন তো হাতে কাজ নাই, যে কাজটা আসছে বডিটা যেটা আসছে ওইটা এখনো পেপার তো আমাদের হাতে আসে নাই, ওটা হাতে আসলে তারপর আমরা কাজ শুরু করব। আর আমাদের কাজ যখন হয় তখন দেখতে পারতেন হয়তো। আর তাছাড়া যদি আমাদের সাথে স্যার থাকে, যে ডক্টর থাকেন ওখানে, উনি থাকলে নাকি ভিতরে অ্যালাউড না, আর উনি ছাড়াও ভাবে তারা কাজ টাজ করেন। তো চলেন এইভাবে সাধারণত দেখেন, চলেন দেখি। তো বস আমার নিয়ে গেল। তো গেল ভাইয়া যে দরজাটা ছিল, মানে মর্গের যে দরজা যেখানে পোস্টমর্টেম করে, তোমরা দরজাটা দেয়া ঢুকতে যাই, আমি পা দেই আবার দেই না, চিন্তা করছি বস যদি ভিতরে যায় তাহলে আমি বাইরে কীভাবে একা থাকবো। তো ওই দিনটা আমি বসের সাথে যাই। যাওয়ার পরে বস প্রথমে দেখালো যে বেসিনটা, ওখানে যে বেসিন আছে মানে একদম নোংরা, বলতে মনে হয় ওয়াশ টোভার করে না। আর ওয়ালের চারপাশ থেকে আপনার মানে রক্তের যে কি গন্ধ, মানে মনে হচ্ছে যে আমি যেদিকে তাকাই ওদিক থেকে মানে রক্তের গন্ধ পাইতেছি, নাকি মুখে রক্তের গন্ধ আসতেছে। আর বমি যে করবো, মানে বমি করার মতো পরিবেশ না এখানে, মানে বমি করলে হয়তো ওই যে ডোম, দুজন ডোম ছিল তখন আর বস ছিল, আমি ছিলাম বাধ্যই অনেক চুকিমে দাঁড়িয়ে থাকি। তারপরে বস ওনার কাছে জানতে চাইলো যে আপনি এখানে কত বছর আছেন? উনি বললো যে আমি 2001 সাল থেকে আছি, এটা আমাদের প্রত্যেক সূত্রে পাওয়া। আর বস জিজ্ঞেস করলো যে আপনার মানে পরবর্তী আপনাদের পরে যে আপনার বাচ্চা কাচ্চা আছে ওরা আসবে কিনা, ওদেরকে দিবেন কিনা? ওরা বললো না ভাই আমরা এখানে ইনভলভ হবো না, আমরা হয়েছি কিন্তু আমাদের নেক্সট যে প্রজন্ম আসবে আমরা ওদেরকে এখানে ইনভলভ করবো না। তো কেন? তাই আসলে আমাদেরকে ভালো চোখে দেখে না। আমি যখন বিয়ে করতে যাই দেন তখন আমার শ্বশুর বলে যে ছেলে কি করে? ছেলে ঢাকা মেডিকেলে কাজ করে, মর্গে কাজ করে। তখন বলছে যে না এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাহলে তো আমার মেয়েকে কুটিকুটি করে ফেলবে, যার কারণে আমি দিব না, জাস্ট ওটা বাদ দিলাম। তারপর উনি আমাকে যেটা দেখালো ভাইয়া ওইটা হলো যে ইনস্ট্রুমেন্টগুলো, উনি ইয়ে কোনটা মানে খুলি কোনটা দিয়ে, কোন হাতুড়ি দিয়ে খুলি ইয়ে করে, প্রথমত এই যে ব্লেড দিয়ে কাটে ওই ব্লেড দেখাইলো, আবার হলো যদি কাটার পরে খুলি বাড়ি দেয় যে হাতুড়ি দিয়ে ওটা দেখাইলো, আবার যে কাইতুন বলি আমরা ওগুলো দিয়ে সেলাই করে ওগুলো দেখালো, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট উনি লাফারা করে দেখাইতেছে। আর বস ওগুলো দেখতেছে, দেখার পরে চারটা টলি ছিল ওখানে আপনার যে যেখানে ইয়া করে, টলি না ওটা কি বলে যে যেখানে লাশ রেখে আপনার মডে ইয়া করে পোস্টমর্টেম করে। দেখুন দেখানোর এক পর্যায়ে তো বস জিজ্ঞেস করলো যে আপনার এই 17 বছর এক্সপিরিয়েন্সে আপনি কি কোনো এমন কোনো ঘটনা ফেস করছেন যেটা আপনার কাছে খুব খারাপ লাগছে? তো উনি কিছু বলতে চাইলো না, উনি বললো না, উনি বের হয়ে গেলো। না ভাইয়া বলা যাবে না, উনি বের হয়ে গেল। ওনার সাথে যে ছিল ও মানে দেখতে শুনতে একটু হাস্যজন মনে হয়েছে আমার কাছে, একটু হাসি খুশি কথাবার্তা, কিন্তু মানে হিংস্র লাগছে আমার কাছে দেখতে, একদম কালো, কুটকুটে কালো, আর বডি ফিগারও হেভি, আর কত এজ 32 বা 35 এরকম এর হইতে পারে। তো নিজে সাহস করে বললো যে একটা কাজ ছিল আমরা কিছুদিন আগে করছি, ওইটা হইলো আপনার একটা মহিলা অ্যাক্সিডেন্টের রোগী, মহিলাটা প্রেগনেন্ট ছিল, আর প্রেগনেন্ট ছিল এমন সময় হয়তো কিছুদিন পরে তার ডেলিভারি হইতো এমন একটা অবস্থায়। তো মহিলাটা অ্যাক্সিডেন্ট হয় পিকআপ ভ্যানের সাথে, হওয়ার পরে মহিলার যে নিচের যে অংশটুকু পাগুলো ওগুলো ভালো থাকে আর মাথা থেকে আপনার উপরের অংশগুলো থেতলে যায়। আর পেটে যে বাচ্চাটা ছিল, বাচ্চাটাও নাকি যখন ওরা পোস্টমর্টমে আনছিল বাচ্চাটা দেখে ওর খুব মানে ইয়ে লাগে, কষ্ট হয় বাচ্চাটা দেখে। বাচ্চাটা দেখা যায় না, হাতটা এগুলো দেখে আর কি মনে হয়েছিল ওদের কষ্ট হয়েছিল। তো ওইটা কোনোরকমভাবে ওরা ইয়েতে করে বিভিন্ন ধরনের যা করে আর কি ওরা করে রেখে দিল, কিন্তু এটা ছিল ব্যবহার ইসলাম, ওটা কেউ ওভাবে শনাক্ত করতে পারে নাই, পরে মানে এটা হয়ে গেছে। কিন্তু বললো যে ওই লাস্টেই ফ্রিজে আছে। তো বললাম যে কোনটা, ওই যে মহিলার পা দেখা যায় ওইটা। হ্যাঁ, আমি কোন সাহসে আমি জানি না, আমি আবার গেলাম যে লাস্টে আরেকটু দেখবো। ফ্রিজ খুললো, খোলার পরে আমি দেখলাম, অনেকক্ষণ দেখছিলাম প্রায় 7-8 মিনিট, আমি ওই যে আপনার ক্রস ফায়ারের যে লাস্টটা দেখলাম ওইটা আর এটা অনেকক্ষণ দেখছি। দেখার পরে আমি যখন ওখান থেকে বের হবো, মানে বিশ্বাস করবেন আমি মানে নিজেকে শক্ত করে রাখার মতো আমার মানে ওরকম সক্ষমতা ছিল না। তো আমার এখনো খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, তারপরে আমি বসকে নিয়ে আসলাম ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট দিয়ে বের হয়েছি ওখানে ঘুরতে ঘুরতে। আর দ্রুত দ্রুত ভাইয়া যে মানে আরো রক্ত গন্ধটা মানে আরো বেশি খারাপ লাগছিল আমার কাছে। পরে গেটের সামনে আসলাম, আমার মোটর সাইকেল ওখানে পার্কিং করা ছিল। তো বস আমাকে বললো যে মেহেদি কিছু খাবেন? না বস, আমি এই পরিবেশ থেকে আসছি, আমার কিছু খাওয়াবে না, পানি খান। আমাকে না বস পানিও খাবো না আমি এখন। তো ওখানে অনেকক্ষণ আমি বস চুপটি মেরে বসে থাকি, বস আমাকে অন্য সেন্সে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলে গল্প করে। তো সাড়ে 3টার সময় আমি ওখান থেকে রওনা করি। রওনা করা বাসায় আসি, ওই দিনটা ছিল বৃহস্পতিবার দিন। বাসায় এসে আমি গোসল করি, গোসল করে খাওয়া দাওয়া করতে যাই, আমার পেটে আর ভাত জানাবে। আমি বারবার ওই যে লাশটা যেটা পুরস্কার লাশ, ওই মহিলাটার লাশ আর যেটা পোস্টমর্টম করা হয়েছিল ওই লাশ ওগুলো দেখতেছি, মানে চোখের মধ্যে ভাসতেছে। তো আমি বসের কাছ থেকে অনুমতি নিয়ে ওদিন আর বিকেলে আর কাজ করতে যাই না, না গিয়ে আমি একটু বাসায় থাকার চেষ্টা করি। তো বাসায় একটু ঘুমাই, ঘুম আর আসে না। পরে আমি ওদিন আপনাদের এখানে FM রেডিও শুনছিলাম, শোনার পরে কোনো দেখতে ভালো লাগতেছে না, কোনো ধরনের ইন্টারভিউ আমার ভালো লাগে না। পরে আমার বাসায় ওদিন আমি আমার ছোটো ভাই ছিলাম, আমার ফুল ফ্ল্যাটে আর কেউ ছিল না। তো ওই দিনটাতে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই যে না আজকে তাড়াতাড়ি ঘুমাইতে হবে, যে ঘুমটা আসে কিনা, ঘুম আসতেছিল না। পরে আমি ঘুমাইছি। তো প্রতি দিনের মতোই আমি একটু বলে রাখি, আমার যখন বয়স মানে মোটামুটি প্রাপ্ত বয়স হয় তারপর থেকে আমি আপনার সুরা ফাতেহা তারপরে আয়াতুল কুরসি এগুলো না পড়ে কখনো ঘুমাইতে পারি না, ঘুমও হয় না। আর আমি স্বপ্নের মাঝে বিভিন্ন ধরনের মানে ভৌতিক জিনিস দেখি, মানে ভৌতিক বলতে খারাপ জিনিস দেখি। পরে ওই দিনের মধ্যে সব কিছু পরে আমি শুইলাম, বুকে ফুটে দিয়ে শুইলাম। শোয়ার পরে আমি রাত্রে ভাইয়া স্বপ্নে যেটা দেখি সেটা হলো যে লাশটা, বাচ্চার যে বর্ণনাটা দিল, বাচ্চারা কান্না করতেছে, কান্না করতেছে যে এটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে কান্নাটা হয় না, ওরকম কান্না না, ওরকম টন, বাট অন্য একটা মানে মনে হচ্ছে অন্য ধরনের কান্না করতেছে। আর মহিলাটা হা করে তাকে আছে, আর ওনার সাথে যে ক্রসফায়ারের যে লাশটা ছিল ওইটা খিলখিলে হাসতেছে, ওইটা হাসতেছে আর খুলি বের করা আমি ওইটা দেখতেছি। আমি এখন মানে চারদিকে দেখতেছি, দেখতেছি আমার পাশে কুল বালিশ ছিল, ওই বালিশটা আমি ছিঁড়ে মানে যাত্রা যাত্রি করতে করতে ঘুমের মাঝে ওইটা ছিঁড়ে যায়, আর আমিও প্রচণ্ড কান্না করতে থাকি। তো আমি যে কান্না করি আমি জানি না। তো আমার ছোটো ভাই রাত্রে আমার পাশে ঘুমায়, ওরে আমি অন্যদিন অন্য জায়গায় ঘুমাইতো, তো ওদিন আমি আমার খাটে আমি রাখি, আমার পাশে সে ঘুমায়। ঘুমানোর পরে ও রাত্রে কান্নার শব্দ পেয়ে হয়তো ভাবছে হয়তো অন্য কোনো কারণে আমি কান্না করতেছিলাম, ওটা কিছু সে আমার বুকে হাত দেয়, মানে মেবি ও বলছে হাত দিচ্ছে বুকে আমার, আমাকে আমার শরীরে স্পর্শ করার পরে আমি নাকি আবার ঠিক হয়ে গেছি, আমি আর জানি না। সকালে ঘুম থেকে উঠে যেটা হয় উঠে ভাইয়া, যে আমি দেখি যে আমার বালিশটা মানে যে পানির সাপ পড়লে যেভাবে কালো দাগ হয় না, দাগ হয়ে আসে। তো আমি ওকে বললাম যে কী হলো আমার বালিশ ভিজা বা এখন দাগ কেন? তো বলছে আমি রাত্রে কান্না করছেন কেন? আমি রাত্রে কান্না করছি, পরে আমার মেহুজ ওই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ছে। তারপরে আমি প্রায় 10-15 দিন আমি ওগুলো এখনও আমার মাঝে মাঝে যখন মর্গের সামনে দিয়ে যাই আমার ওগুলোই ফেস করি। আর রাত 12টার পরে আমি কখনো একা বেরোতে পারি না। আজকের জন্য আমার সাথে আমার ভাইকে নিয়ে আসি, বড় ভাইকে, যে আমাকে উনি সাপোর্ট দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য, এবং এটা মূলত আসলে ভৌতিক এক্সপিরিয়েন্সের চাইতে আপনার যে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আমরা শুনছিলাম। ধন্যবাদ মেহেদি ভাই এবং রাজ্জাক ভাই আপনাদের দুজনকেই। সময়টা আজকে ফুরিয়ে গেছে, আরও দুজন অপেক্ষা করছে, নয়তো অন্যান্য ঘটনাগুলো শুনতাম অন্য কোনো দিন অন্য কোনো সময়। বাকি ঘটনাগুলো আমরা নিশ্চয়ই শুনবো আপনাদের কাছ থেকে। ভালো লাগছিল আড্ডা দিতে, আবারও কোনো এক সময় নিশ্চয়ই কথা হবে। ভালো থাকবেন দুজনই।
থ্যাংক ইউ ভাই, আপনাকেও।
কথা হলো বন্ধু দুজনের সাথে, আমি একটা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে একটু নিয়মগুলো জানিয়ে যাই যে আজকে যারা শুনছেন আমাদের জাগো এফএম 94.4 তাদেরকে বলছি, ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবারই হয় রাত 10টা থেকে 1টা পর্যন্ত। সো বন্ধু, চানাচুরা স্পাইসি মাসালার মারদাং একটা ম্যাচ মেকিং না হবে, হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে আনবে জোশ আর প্রাণে জোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ছাল চানাচুর, প্রাণে সাহস জোগায়। এই মুহূর্তে আমাদেরকে আপনি যদি শুনতে চান আমাদেরকে সরাসরি রেডিও থেকেও শুনতে পারেন, আবার যদি কেউ অ্যাপস ব্যবহার করেন তারা আমাদেরকে অ্যাপস থেকেও শুনতে পারেন। ভূত স্টুডিওর অনেক এপিসোড আছে যা হয়তো সবগুলো এপিসোড হয় নাই, তো আমাদের এই এপিসোডগুলো যদি আপনি আবার পুনরায় শুনতে চান সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউটিউব চ্যানেলে গেলেই আমাদের এই এপিসোডগুলো পেয়ে যাবেন। সো আমাদের চ্যানেলটা কোনটা? youtube.com/jagoefm, আবারও বলছি youtube.com/jagoefm। আপনি জাগো এফএম যে সার্চ দিলে আমাদের ওই চ্যানেলটা পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের একজন অ্যাক্টিভ মেম্বার হয়ে যাবেন। অনুষ্ঠান নিয়ে যে কোনো সাজেশন থাকলে আপনি সরাসরি আমাকে ইনবক্স করবেন, যেহেতু এই অনুষ্ঠানটা আমি করি। সো www.facebook.com/rjudayudai, আর যে উদয় এটা হচ্ছে আমার অফিসিয়াল ফ্যান পেজ। এই পেজের ইনবক্সটা মানে মেসেজ বক্সটা ওপেন থাকে, সেন্ড মেসেজ অপশানে গিয়ে আপনি মেসেজগুলো ট্যাগ করে পাঠিয়ে দেবেন আমাকে। যদি অনুষ্ঠান নিয়ে আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এসএমএস করতে বলেছিলাম, বিশেষ করে আজকে রাজ্জাক ভাই এবং মেহেদি ভাই লাস্টে যে দুটো ঘটনা বলেছে, মেহেদি ভাইয়ের লাস্ট ঘটনাটা আমি বলবো এটা আসলে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স না, এটা হচ্ছে তার একটা ভয়ঙ্কর অনুভূতির কথা বলেছে। তিনি আসলে একটি মর্গে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে এসে তার যে রকমের অনুভূতি হয়েছে সেটাই আমরা শুনেছি। আমি এটাকে ভৌতিক ঘটনা বলবো না, বাট তার আগে রাজ্জাক ভাইয়ের যে ঘটনাটা ছিল সেটা ডেফিনেটলি ভৌতিক একটা স্টোরি। তো সেটা নিয়ে আপনাদের মতামতগুলো শুনতে চাই আমি, কেমন লাগছে আজকে ভূত স্টুডিও একটু জানতে চাই, কারণ আপনাদের জন্যই তো অনুষ্ঠানটা করছি। সো যারা শুনছেন বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনুভূতিগুলো জানা আমার ভীষণ দরকার। কি করে জানাবেন? শুরুতে যে এফএম স্পেস পর নাম লিখবেন, স্পেসে আপনার মতামত যে আজকে কোন স্টোরিটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আরও আপনি এগুলো বিশ্বাস করেন কিনা সেই কথাগুলো টাইপ করে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আমি বিরতির পর এসে আপনাদের পাঠানো টেক্সটগুলো পড়বো। এছাড়া ফেসবুকে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন www.facebook.com/jagoefm, এটা হচ্ছে জাগো এফএম এর অফিসিয়াল ভেরিফাইড পেজ। এই পেজে ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানটা অডিও লাইভও প্রচার হচ্ছে, তো সেই লাইভটা শেয়ার করতে বলেছিলাম সর্বোচ্চ সংখ্যক বন্ধুকে, এবং আমি দেখছি অনেকেই লাইভটা শেয়ার করেছেন, অনেকেই পোস্টের নিচে তাদের কমেন্টগুলোও করছেন। আমি বিরতির পর ফিরে আসি, সঙ্গে আরও দুজন বন্ধু তখন থাকবে, তারাও তাদের অভিজ্ঞতাগুলো বলবে। তো মাত্র তো শুরু হলো, আরও অনেক দূর আমরা যাব, আপনাদেরকে থাকতে হবে আমাদের সাথে জাগো এফএম 94.4 এ। তবে এই মুহূর্তে যারা টিউন করেছেন একটু দেরিতে তাদেরকে বলছি যে ভূত স্টুডিওটা কিন্তু রাত 1টা পর্যন্ত চললেও আপনাকে থাকতে হবে পুরোটা সময় জুড়ে আমাদের সাথে। যদি কিনা আপনি আগামী সপ্তাহে আসতে চান সেক্ষেত্রে রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন এখনই। কীভাবে করবেন? RBS স্পেস দিয়ে লিখবেন নিজের নাম, স্পেস দিয়ে লোকেশন, এবার পাঠিয়ে দিবেন আমাদেরকে 26969 নাম্বারে। স্টুডিও ঘড়ি বলছে সময় এখন এক্স্যাক্টলি 11:30, উদয় বলছে আমি আছি আপনার সাথে এই মুহূর্তে জাগো এফএম 94.4 এ, তার মানে ভূত স্টুডিও চলছে। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ ছাল চানাচুর। এখন আর কোনো একটা এপিসোডও আপনি মিস করবেন না, কারণ ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা এপিসোড কিন্তু এখন আপলোড হতে শুরু করেছে। সো আপনি যদি কোনো একটা এপিসোড মিস করে ফেলেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেই আপনি পেয়ে যাচ্ছেন সেই এপিসোডটি। তার জন্য জানতে হবে যে কোথায় সাবস্ক্রাইব করবেন, youtube.com/jagoefm। এছাড়া আপনাকে জানাতে চাই যে ভূত স্টুডিও চলে বৃহস্পতিবার রাত 10টা থেকে 1টা, চানাচুর আর স্পাইসি মাসালার মারদাঙ্গা একটা ম্যাচ মেকিং, এটা নাকে করে দিবে, হ্যাঁ ক্লুসকে মারবে উড়াল, মুখে এনে দিবে জোশ আর প্রাণে জোগাবে সাহস, তার নাম হচ্ছে প্রাণ ছাল চানাচুর, প্রাণে সাহস জোগায়। এসএমএস পিসিতে যে মানুষগুলো এসএমএস করেছেন, জানিয়েছেন যে আজকের এপিসোডটা কেমন লাগছে, তাদের মধ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভালো লাগছে ভূত স্টুডিও জানিয়েছেন নুসরাত, তানজিম বলেছেন টাঙ্গাইল থেকে দুজনের গল্পগুলোই তার ভালো লেগেছে, রাফিদ প্লাস সেভেন এর বন্ধু, আর এদিকে অ্যানি এসএমএস করেছেন তার ভালো লাগছে, আরফান এসএমএস করেছেন এহসান রেজা আনিম এখন জাগো এফএম শুনতে বললো, উনি শুনছেন আর বলছেন খুব ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ দুজনকেই, যিনি বলেছেন রেজা তাকেও ধন্যবাদ এবং আরফান আপনাকেও ধন্যবাদ শুনবার জন্য। তাসফিন রয়েছেন আমাদের সাথে, এমন কিছু ঘটনা ঘটে গেছে যা ভয়কেও হার মানাবে। তাসফিন আমি চাই আপনি একবার আসুন, আর যারা এই মতো টিউন করেছেন তাদের সুবিধার্থে আমি বলছি এই অনুষ্ঠানে মূলত ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমরা শেয়ার করে থাকি, প্যারানর্মাল যে কোনো ঘটনা সেটা হতে পারে শ্মশানঘাটের, হতে পারে কবরস্থানের, হতে পারে আপনার গ্রামের কোনো একটা ঘটনা যেটা হতে পারে আপনি নিজে ফেস করেন নাই কিংবা আপনার দাদু বা নানুর কাছ থেকে শুনেছেন তার গ্রামের বাড়িতে এই রকমের ঘটনাগুলো ঘটতো, সেই ঘটনাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে শর্ত একটাই, এই ঘটনাগুলো অন্য কোনো এফএম রেডিওতে এর আগে কখনো প্রচারিত হয় নাই, যদি হয়ে থাকে তাহলে কিন্তু যেটা হবে আপনারা লিসেনার যারা আমাদের এই ভৌতিক অনুষ্ঠানগুলো শুনে তারা কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ এই ঘটনাটা আমি আগেও শুনেছি। সো আই হোপ এমন কেউ রেজিস্ট্রেশন করবেন না যে অন্য কোনো এফএম রেডিও থেকে শুনে এসে এখানে বলছেন, যে ঘটনাগুলো আপনার নিজের আপনি হয়তো নিজে ফেস করেন নাই কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্স আপনার রিলেটিভস কারো মাধ্যমে জেনেছেন এবং সেটা আপনি প্রথমবারের মতো একটি এফএম রেডিওতে এসে শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো খুব সহজ একটা ওয়ে আছে, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেসে নিজের নাম লেখেন, স্পেসে আপনার লোকেশন লিখবেন, স্পেসে আপনি কি করেন পেশায় প্রফেশনটা টাইপ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। তো ঝটপট করে রেজিস্ট্রেশন করে ফেলুন কারণ আমি আশা করি আগামী বৃহস্পতিবারে আরও নতুন নতুন ভৌতিক অভিজ্ঞতা শোনাতে পারবো যদি আপনারা এখানে আসেন। সেই মুহূর্তে আমার সামনে আরও দুজন বন্ধু রয়েছেন যাদের কাছ থেকে আমরা এখন ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শুনবো, আমরা এক এক করে প্রথমে তাদের সাথে একটু পরিচিত হতে চাই। কী নাম ভাই আপনার?
মোহাম্মদ তারেক আজিজ।
তারেক ভাই কী করেন?
আমি একটা গার্মেন্টসে জব করি।
গ্রেট। পাশে যে রয়েছেন তার নাম কী ভাই?
নাম মোহাম্মদ মামুন।
আপনি কী করেন?
আমিও তারেক ভাইয়ের সাথে গার্মেন্টস একসাথেই জব করে থাকি।
অলরাইট, দুজনেই গার্মেন্টস শিল্পের সাথে যুক্ত রয়েছেন এবং এই দুটো মানুষ আজকে এসেছেন তাদের জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করতে। তো আমরা আবারও গল্পে ফিরতে চাই, গল্পের ফাঁকে ফাঁকে আপনাদের পাঠানো এসএমএস এবং ফেসবুকের কমেন্টগুলো পড়বো। মনে রাখবেন জাগো এফএম এর অফিসিয়াল ফ্যান পেজ www.facebook.com/jagoefm, সেখানে এই মুহূর্তে অডিও লাইভ চলছে। সো যদি পসিবল হয় আপনার প্রিয় বন্ধুগুলোকে ট্যাগ করতে পারেন কমেন্ট বক্সে যেন সেই মানুষগুলো শুনতে পারে, হয়তো বা আজকে প্রথমবার সেই মানুষটি জানবে এরকম একটা অনুষ্ঠান এই রেডিওতে হয় অর্থাৎ জাগো এফএম 94.4 এ হয়। শুনবো প্রথমে তারেক ভাইয়ের কাছ থেকে তার জীবনের প্রথম অভিজ্ঞতাটা।
আমি যখন আমি এই মুহূর্তে যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমার দেশের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ।
আচ্ছা।
আর ঘটনাটা হয় আমার নানি বাসায়। আমি গরমের সময় যখন আম পাকে এই মুহূর্তে যখন আমি কানসাটে আমার নানি বাসায় যাই তখন নানি বাসায় একদিন থাকি, দ্বিতীয় দিন থাকার পর রাত্রে একদিন কারেন্ট চলে যায়, ওই জায়গায় কারেন্টের অনেক সমস্যা দেখা দেয়। তো কারেন্ট রাত্রে 12টা আনুমানিক 12টা সাড়ে 12টার দিকে কারেন্ট যখন যায় তখন মামা বলে যে চ অনেক তো গরম আমরা ছাদে গিয়ে বসি। তো মামা এটা বলার পর আমি মামা মামি আমার মামাতো ভাই সকলেই ছাদে যাই। পরে ছাদে আসি, গরমের সময় সামনে অনেক বাতাস হচ্ছে, ভালো লাগছে ছাদে রাত্রিবেলায়। আর আমার নানু বাসার সামনে দুইটা ডাবের গাছ আছে আর পিছন দিকে একটা ডাবের গাছ আছে। তো বাতাস হচ্ছে, খুবই ভালো লাগতেছে, মজা লাগছে। আসি অনেকক্ষণ বাতাস মানে অনেকক্ষণ ধরে কারেন্ট আসে না, তো আমরা এক পর্যায়ে শুয়ে আছি পাটি পাশে, পাটিতে শুয়ে আছি। তো প্রায় ঘন্টা দেড়েক পর কারেন্ট আসছে যখন, তখন মামা বলে যে চলো আমরা নিচে যাই, তো এখন তো কারেন্ট চলে আসছে। তো আমি মামাকে বলি মামা উপরে ভালো লাগতেছে তো আপনারা নিচে যান, আমি কিছুক্ষণ উপরে থাকি পরে আসবো। এ বলে মামারা নিচে যাই, আমি শুয়ে আছি, শুয়ে আকাশের দিকে তাকায় আছি, মানে ভালো লাগতেছে আকাশের দিকে তাকায় আছি, শুয়ে আছি একা একা। এক পর্যায়ে দেখি যে আমার কেমন যেন অস্থির অস্থির লাগছে, শরীর ভারী হয়ে যাচ্ছে বা খুব খারাপ লাগছে। তো এই যে কোনো যদি কিছু হয় আমার, আমি জানি না আমার সাথে কেন এমনটা হয়, আমার আশেপাশে যদি কোনো হাওয়া বাতাস বা কোনো জিন যায় তাহলে আমি এটা বুঝতে পারি। তো যখন দেখতেছি আমার শরীরে সব রোম খাড়া খাড়া হয়ে যাচ্ছে আর শরীর ভারী হয়ে যাচ্ছে, তখন আমি বুঝলাম যে কিছু হয়তো বা একটা হবে। এই জন্য আমি উপর হয়ে ঘুরে মানে মাথা নিচ দিকে করে শুয়ে গেলাম। তো দেখি যে আস্তে আস্তে শরীরের মানে যে ওয়েট এটা আমার আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, মানে অনেক গরম লাগতে লাগছে। পরে আমি আমার ডাইন দিকের হাতটা মানে চেড়ে আমি নিচ দিয়ে হাতের নিচ দিয়ে দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কী হচ্ছে আমার সাথে। তো দেখি যে সিঁড়িঘরের এই পাশ দিয়ে দুইটা সাদা কাপড় পরা কি যেন ছাদ থেকে প্রায় এক বিদ্যা উপরে উড়ে উড়ে আসছে, মানে আমরা যেভাবে সচরাচর চলাফেরা করি হাঁটি সেভাবে না, মানে ভেসে আসছে আমার আমার দিকে আসছে। তো এ দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, ভয় পেয়ে মাথা নিচ দিকে পড়ে আমি দোয়া পড়তে শুরু করি, দোয়া পড়ি আর নিজের গায়ে ফু দেই। পরে দেখি যে আমার শরীর আরও পুরাটা ছেড়ে দিয়েছে, আমি পুরো হালকা হয়ে গেছি আর পুরাটা ঘেমে যাচ্ছি। এই দেখে আমি আবার সাইডে যখন তাকা তাকার চেষ্টা করি তখন দেখি আমার পাশে দুটোটাই এসে দাঁড়ায় আছে। এতে আমি আরও ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি চিল্লাতে শুরু করি, নানা মামা বলে আমি চিল্লাই, মামা প্রথমে নানা নানা বলছি। তো আমি এখন যেমন কথা বলতেছি, কথা বললে আমার ভয়েস আমি শুনতে পাচ্ছি। তো ওই মুহূর্তটাতে আমি যখন চিৎকার দেই নানা বলে মামা, তো আমি প্রথমবার যখন আমি চিল্লালাম নানা বলে, তো আমার নিজের কণ্ঠ আমি নিজে শুনতে পাচ্ছি না। এতে আমি আরও ঘাবড়ে যাই কি আমি কথা বলছি আমার কথা নিজে আমি শুনতে পাচ্ছি না, এ বলে আমি আরও জোরে চিৎকার দেই যে আমি মনে হয় চিৎকার দেই নাই, এই জন্য আমি আবার জোরে করে চিৎকার দেই, চিৎকার দেই দেখি না আমার নিজের কণ্ঠ আমি নিজে শুনতে পাচ্ছি না। এতে আমি আরও ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি দোয়া পড়তে শুরু করি, দোয়া পড়ি আমার নিজের বুকে ফু দেই, যে সাইডে ডাইন সাইডে এসে ওরা দাঁড়ায় আছে ডাইনে ফু দেই। তখন ফু দিয়ে দিতে আমার একটা মনে পড়ে যে আমার নানা আমাকে একটা দোয়া মানে শিখাই দিছিল যে এটা দিয়ে তোর নিজের গা বন্ধ করতে পারবি এটা পড়লে। তো আমি সে দোয়া পড়ে যখন নিজের গায়ে ফু দিছি আর দুই পাশে যখন ফু দিছি, তখন আস্তে আস্তে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে। পরে দুই থেকে চার মিনিট পর দেখি যে না পাশে আর কিছু নাই আর আমি অনেক ঠান্ডা লাগতেছে। তো ওই মুহূর্তটাতে যখন আমার পাশে আসে তখন আমি পুরোটা ঘেমে ভিজে গেছি গরমে, আমার শরীরে কোনো বাতাস লাগতেছে না। বাট যখন ওই নানা যে দোয়াটা আমাকে শিখাই দিছিল যে এটা পড়লে সব বন্ধ করতে পারবি শরীর, তো ওটা পড়ার পর আমি আবার স্বাভাবিকে চলে আসি। পরে দেখি যে যখন স্বাভাবিকে চলে আসছি পরে ঠান্ডা লাগে, তখন আমি বুঝলাম হয়তো বা কিছু নাই, এখন আশেপাশে দেখলাম আমি চেষ্টা করে না আসে কিছু নাই, তখন আমি দৌড় দিয়ে নিচে যাই, নিচে যে তখন রুমে যাই, রুমে যে রাত্রে আর কাউরে কিছু বলি নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি মামাকে বললাম যে মামা এই ঘটনা, তো বলছে যে তোকে তো আমি রাত্রে বলছিলাম যে ওপরে একা থাকিস না আমাদের সাথে চলে আয়। তো আমি বলছি আমার সাথে এমনটা ঘটলো কেন, বলছে যে আমাদের এই যে পিছনে ডাব গাছ আছে এই ডাব গাছে প্রথম থেকেই মানে জিন বসবাস করে, ওটা নাকি ওটার বাসা। এই তো আমার গল্প।
লোকেশন আর একটি স্পেস দিয়ে আপনার প্রফেশন, চারটা জিনিস ঠিকঠাক মতো টাইপ করে পাঠাতে হবে আপনাকে 269-69 নাম্বারে, কোন নাম্বারে 26969 নাম্বারে। এদিকে অনেকগুলো আমাদের বন্ধু রয়েছেন, যেমনটা হচ্ছে জয়া, তোমার জন্য একটা নতুন লিসনার আজকে আছে, কেমন আছো তুমি? ভীষণ ভালো আছি, ওকে। অ্যান্ড কখনো ভূত দেখেছো? না, আমি কখনোই দেখিনি, তবে আমি বিভিন্ন রকমের ঘটনা শুনে শুনে আমি মানে আমি নিজে কল্পনা করার চেষ্টা করি। অ্যান্ড টাইগার আওলাদ এসএমএস করেছেন, উদয় ভাই জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিও শুনছি এবং অভিজ্ঞতাগুলো অর্জন করছি। রোকন বলেছে কেমন আছো, 27 তারিখে আমি আসবো। অলরাইট, ভালো কথা মনে করেছেন। আর একমাত্র দিন বাকি, আজকে 25 তারিখ, কাল 26, তারপরের দিনই হচ্ছে 27 তারিখ। আর এই 27 তারিখ কি হচ্ছে, জাগো এফএম এর তৃতীয় বর্ষপূর্তি, অর্থাৎ ছোট্ট একটা শিশু হচ্ছে জাগো এফএম, মাত্র 3 বছর বয়স। এই ছোট শিশুটাকে হাত ধরে 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 টেনে টেনে আপনাকেই এবং আপনাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যারা জাগো এফএম এর লিসেনার, যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে শুনেন, ঢাকা এবং ঢাকার আশেপাশ থেকে, এই মানুষগুলোর সাথে সরাসরি আমাদের দেখা হতে পারে যদি আপনি আসেন আগামী 27 তারিখে দুপুর 12টা থেকে রাত 8টার ভেতরে, যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানাটা অনেকে জানেন না, তাদের সুবিধার্থে বলছি, এটি হচ্ছে বাড্ডাতে প্রাণ আরএফএল সেন্টারে, বাড্ডা লিংক রোড বলে। সো বাড্ডা লিংক রোডে এসে আপনি যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে আমি প্রাণ আরএফএল সেন্টারটায় যেতে চাই। প্রাণ আরএফএল সেন্টারের 14 তলাতেই হচ্ছে জাগো এফএম পরিবারের বসবাস। সো আগামী 27 তারিখ অর্থাৎ শনিবার দিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সকল লিসেনারদের জন্য উন্মুক্ত। সেখানে আপনার পছন্দের সব আরজেরাই থাকবে আপনার অপেক্ষাতে, কারণ আপনাদেরকে নিয়েই আমাদের জন্মদিন পালন করতে চাই আমরা। সো আপনি আপনার সুযোগ মতো, সময় মতো, যখন আপনার ইচ্ছে, ঠিক দুপুর 12টা থেকে রাত 8টার পর্যন্ত সময়ের ভিতরে চলে আসবেন, দেখা হবে আপনার সাথে। আমরাও জানতে চাই এই জাগো এফএম নিয়ে আপনার ভাবনা, সরাসরি কথা হবে সেদিন আপনার সাথে আমাদের। এদিকে রাসেল রয়েছেন, খুব ভয় লাগছে, আমরা 3 ফ্রেন্ড শুনছি এবং আমার কাজিন সেতুও শুনছে। ওকে, সবাইকে ধন্যবাদ। আর যখনই ভয় তখনই মনে করিয়ে দিতে চাই প্রাণ ঝাল চানাচুরের কথা, কারণ এই মুহূর্তে এই একটা চানাচুরি তোমার ভয়টাকে দূর করে দিতে পারে। তার জন্য কি করতে হবে, চানাচুর আর স্পাইসি মশলার মারদাঙ্গা এক ম্যাচ মেকিং, না হবে হ্যাঁ এক্সকিউজ মারবে উড়াল, মুখে এনে দিবে চৌস আর প্রাণে যোগাবে সাহস, তার নামই হচ্ছে প্রাণ ঝাল চানাচুর, প্রাণে সাহস যোগায়। স্টুডিওর ঘড়ি বলছে এখন 11:43। সো অনুষ্ঠানটা চলবে প্রায় রাত 1টা পর্যন্ত, এর ভেতরে তুমি তোমার এসএমএস গুলো পাঠাতে পারো। কি করে পাঠাবে, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবে যে এফএম, স্পেসে লিখবে তোমার নাম, স্পেসে কেমন লাগলো তারিখের এই ঘটনাটা, সেটা নিজের মতো করে পাঠিয়ে দাও, বিশ্বাস হলো কি হলো না, লিখে পাঠিয়ে দিতে হবে 26969-এ। ফেসবুকে যেতে পারি, কারণ ফেসবুকে অনেক বন্ধুর বসবাস, সেখানে জাগো এফএম এর অফিসিয়াল ফ্যান পেজেও দেখতে পাচ্ছি অনেকে রয়েছে। রিফাত রিফাত, আব্দুর রহিম, তালহা সরকার, আরিয়ান শুভ্র, এ এম নাইম আজম, শিফাত, শ্রাবণ আকাশ, আরিএক্স সোহাগ, মোহাম্মদ মনিরুল ইসলাম, আরিশা দিথি, জিশান আমাদের সাথে ভালোবাসার স্পন্দন, আবিদ হাসান সোহাগ, তাহসান আহমেদ মামুন, এমডি নূর ইসলাম ভূতের উকিল, অনিক, সেলিনা সাকিব আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজিজুল, রিয়া আক্তার যুক্ত হয়েছেন, মেহেদি হাসান হৃদয়, তোহা রহমান রয়েছেন, আপন হাসান, তারিকুল হাসান রয়েছেন, মোনারুল এমডি, মাহমুদুল হাসান, হাসান মাহাদি রয়েছেন, শাকিল তালুকদার রয়েছেন, দিলওয়ারা হাসান, এমডি জিহাদ, ইমামুল রয়েছেন, রেহান, জিশান, সালমান, শাকিল সহ আরও অনেক অনেক বন্ধু। আপনিও চাইলে সরাসরি যুক্ত হতে পারেন জাগো এফএম এর ফেসবুক ফ্যান পেজে, অ্যান্ড দ্যাট ইজ www.facebook.com/জাগো এফএম। আমি পরের বন্ধু মামুনের কাছে যাব, তার জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সটা শুনবো, বাট এই ফাঁকে আপনি যেটা করবেন, তারিখের প্রথম যে ঘটনাটা আপনি শুনলেন সেটা কেমন লাগলো, সেটা নিয়ে এসএমএসটা পাঠিয়ে দিবেন যে এফএম স্পেস নাম দিয়ে, কেমন লাগছিল অভিজ্ঞতাটা শুনতে, পাঠান 26969। সো আমরা শুনবো এই মুহূর্তে মামুনের কাছ থেকে তার অভিজ্ঞতাটা, শুনে ফেলি।
আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমি নারায়ণগঞ্জ থাকতাম, আমার আব্বা, আমার বড় ভাই, আমি এবং আমার ছোট ভাই একটা রুম নিয়ে থাকতাম। তো ওইখানে রুম নিয়ে থাকতাম, তখন সোনিয়াতে কিছু ভূতের ছবি দেখাইতো, তখন রাত্রের 12টা বেজে আসে গা, তখন ভাই বলো তো শোষ না গা, তো আমি কইলাম একটু দেখি, দেখতে গিয়ে দেখতে দেখতে প্রায় মনে হয় 12:30 বেজে আসে গা, তখন আমি টিভিটা বন্ধ করে খাওয়া দাওয়া করিয়া তো আমি একটু পোষা পড়তে যাবো, পোষা পড়তে যাওয়ার পর আমি আমার এই ঘরের দরজাটা আমি খুলছি, আমার ভিতরে যখন আমি সোনিয়াটে ইরা দেখছি তখন অনেক ভয় পাইছি, মানে ওই গল্পটা দেখা টিপির ভিতরে, তখন আমি দরজা প্রস্তাব করতে যাবো, আমার দরজাটা খুলছি, দরজাটা খোলার পরে আমি দেখি আমার ঘরের দরজার আড়াই হাত দূরে একটা বিশাল বড় একটা বিলাই, মানে বাঘের এক ব্যাগ, বাঘের এক ব্যাগ গায়ে দেওয়া আছে, আর মানে কুকুরের মতো একটা লাম্বা কি, দরজা খোলার সাথে সাথেই মানে ওই জিনিসটা আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। তা আমি এ দেখে আমি আবার লগে লগে ঘরের দরজাটা বন্ধ করে আবার ঘরের ভিতরে চলে যাই, আমি ভয় পাইছি। তো আমি আর কি ডাক দিলাম না, আমার অনেক পোর্ট সাবে ধরছে, অনেকক্ষণ আছে, আধা ঘন্টা, আমার দু চোখে ঘুমও আসে না, আমি আর কি ডাকও দিই না। পরে আমি আবার দরজাটা খুললাম, খুললাম দেখি কি কিছু নাই, তো আমি প্রসাব করতে গেলাম, প্রসাব আমাদের ঘর থেকে 20-25 হাত দূরে টয়লেট, তো এখানে প্রস্রাব করতে গেছি, তো আমি সামনের দিকে তাকাইছি, সামনের দিকে তাকায় কি যেন একটা আবসা আবসা দেখলাম, কিন্তু আমি ভালো করে এটার দিকে ফলো করিনি। আমি প্রস্রাব করতে বইছি, বসার পরে আমি দেখতেছি আমার কে জানে পিছন থেকে টানতেছে, কি জানে আমি একটা ফলো করছি যে আমাকে কে জানে পিছন থেকে টানতেছে। আমি দুই তিনবার ফলো করছি, তারপরে আমি হঠাৎ করে উঠে গেছি। এখন আমি ভয়ে আমি মুখ দিয়া যে কেউ আমি ডাক দিব বা কেউ বোলান দিব বা চিক দিব, আমার মুখ দিয়া কিছু আসতেছে না। তাই আমি দুই তিন কাক চেষ্টা করে আগাইলাম কলপাড়ার দিকে। আগাইয়া কোনো রকম ভাবে আমি আমার ঘরের দরজার সামনে গেলাম। আমি ডাক দিতে পারতেছি না, আমার মুখের জবান বন্ধ হয়ে আছে, আমার চিক করে আইতেছি কিন্তু আমি চিক করে দিতে পারতেছি না। পরে আমি আমার ঘরের দরজা পাশে অনেক জোরে বাড়ি মারছি। বাড়ি মারার পর আমার ভাই আমার আব্বা সব আসছে, কিরে কী হয়েছে, কিরে কী হয়েছে। তো আমি হতে চিক করে দিয়ে দেয় পড়লাম। পরে বাইরে কইলাম যে আমার এই এই ব্যাপার, ঠিক আছে। পরে আমি তারপরের দিন সকালবেলা সুস্থ আমি অফিসে গেলাম। অফিসে ঠিক দুপুর 12টার দিকে আমার অনেক প্রচণ্ড জ্বর আসলো। জ্বর আসার পরে আমি আমার রুমে আসতে পারি না, এরকম অবস্থা, আমি হাইটে আসতে পারি না। তা আমার সাথে আরও দুইজন আমার আকাশ নামে একটা বন্ধু ছিল, ওই বন্ধুটা আমার আমার বাসায় দিয়ে গেছিলো। আমার এত পরিমাণ জ্বরাইছিল, তখন আমার শুধু খালি গরু গোশ খাইতে মন যেত, খালি গরু গোশ। আমার জ্বর আসার পরে খালি আমার গরু গোশ খাইতে মন যেত। তো আমার সামনের রুমে যারা থাকতো তারা গরু গোশ আনছে, কিন্তু আমার অনেক গরুর গোশ খাইতে মন চাইতো, তখন আমার আব্বা ডিউটিতে। তো আমার এনে সেবা যত্ন করার মতো কেউই নাই। তখন আমার আব্বা রাত্রে আসলো, আসার পরে কিরে তোর এই অবস্থাকে, পরে কইলাম এই ঘটনা হয়েছে, আমি তো এরকম এরম আমি হন তুলতে পারি না। আমি কি আব্বা আমার খালি গরুর গোশ খাইতে মন চাই, ঘরে গরুর গোশ আনছে। তাই আমার আব্বা লিঙ্গ রোড আইসা বট কিনে নিয়ে গেছে, রুটি কিনে নিয়ে গেছে, আমার দিছে। তো আমি অনেকটি খাইলাম, কই আব্বা আরও খান। তা আরও দিছে, আরোই খাইছি। খাওয়ার পরে মানে আমার শরীরে জ্বর জ্বর আর কমে না, আমার খালি ডর এই করে, খালি ডর এই করে, ওই মনের ভিতরে আমার শুধু টাইনা ধরে, পিছন থেকে একটা বাথরুমে থেকে আমার খালি টাইনা ধরে। পরে এরকম অনেক কদিন যায়, এনে 15 দিনের মতো আমি ঢাকা ছিলাম। আব্বা এই মেডিকেল ওই মেডিকেল এই হাসপাতাল ওই হাসপাতাল লয়ে যায়, কিন্তু আমার জ্বর কমে না। ডাক্তার বলে জ্বর কোনো জ্বরের কোনো মানে আমার কোনো ওষুধই নেই ভিতরে। তো আমি দেশে চলে গেলাম গা, আব্বা আমার দেশে দিয়ে আসলো। আমার মা এক আমার এই জ্বরের কথা শুই না, এক ফকির বাড়ি নিয়ে গেলো আমাদের বাড়ি এখানেই এক আরেক গ্রামে। ফকির বাড়িতে নেওয়ার পরে ওইখানে আমার ফকিরে ভাড়া বসলো। ভাড়া বসার পরে বললো কি যে তোমার এরকম এরকম ওই জায়গা থেকে এই বাথরুমের থেকে এরকম এরকম তোমার সাথে এই ঘটছিল এই। পরে আমি বললাম হ্যাঁ আমার বাথরুমের থেকে এরকম এরকম টাইনা টাইনা ধরছিল, ঠিক আছে। আর আমার ঘরের দরজার সামনে খুলছি, খোলার পরে দেখি বিশাল বড় একটা বিলাই। এই ওই ফকিরটা আমার আগে বলছিল কথা, পরে আমি হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক আছে। তাহলে তোমার এখানে বর্তমান একটা বড় রুই মাছ দিতে হইব আমার, তোমার এটা কমার লেগে, আর একটা খাসি দিতে হইব, আর 21 টাকা চাইছিল। তাই আমি বললাম যে ঠিক আছে আমি এগুলো দিবো, আপনি আমার চিকিৎসা দেন। তাই আমি হ্যাঁ কি কবে হ্যাঁ বললো আমার যে তুমি কালকে আসো। তো কালকে আমি এগুলা নিয়ে আসলাম, আসার পরে সে আমার জায়রা পয়সা দিল, কিন্তু আমার জ্বর কমে না। তো আমি দিনের বেলা আমি রাস্তা দিয়ে আড়ি, আমার শরীরের পয়সা ডরে খাড়াই জায়গা। আমার তো শুধু মনে হচ্ছে যে আমার কি জানি পিছন থেকে টাইনা ধরতেছে, আর আমার রাত্রে হুইলে আমার শুধু মনে হয় যে আমার টাইনা নিয়ে যেতেছে, আমার এত খারাপ লাগে। আমি অনেক মোটা ছিলাম, আমি এখন বর্তমান সুখ হয়ে গেছি গা, ঠিক আছে। আমার শরীরটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কীরকম মোটা ছিলাম। তো আমি এখন সুখ হয়ে গেছি শুধু ওই জ্বরে, আমার ওইটার ভয়ে আমার অনেক জ্বর আছে। তারপরে আমার বললো যে এই তাবিজটা দিলাম, তুমি এই তাবিজটা তোমার গলায় রাখো। তাই আমি বললাম ঠিক আছে। এটা তুমি কোনো সময় অপবিত্র করো না, ঠিক আছে। এটা সব সময় যদি তুমি মনে করো যে অপবিত্র আছে, তাহলে তুমি এটা সোনার উপর বানি দিয়া রাখো। তাবিজটা দেওয়ার পর আমার একটু ভয় কমছে, কিন্তু আমি যদি কেউ আমার পাশে দেওয়া জোরা টাওয়াজ করে আমার ধুম ধুম করে আমার শরীরের ভিতরে বাড়ি মেরে মনে হয় যেন কি আমার ধরতেছে, এরকম আমার তো লাগতেছে, অনেক ভয় লাগে। পরে আমি ওই তাবিজটা আমি পাশের গ্রামে পুকুরে গোসল করতে গেছি, তাবিজটা খুলে ফুরে গেছে। তখন আমি বাসায় আইলাম, মা এরকম এরকম আমার তো ওই তাবিজটা খুলে ফুরে আছে, আমার অন্ত অনেক ডর করতেছে। আমি আমার মায়ের কইলাম, তো আমার এই জ্বর আর কমে না কমে না, প্রায় 2 মাস হয়ে গেছে আমার এই জ্বর আর কমে না। তো মা আবার ওই এই ফকিরের কাছে ওই ফকিরের কাছে অনেক ফকিরের কাছে নিল। নেওয়ার পরে আমার আবার আরেক ফকিরের কাছে নিছে, সেই ফকিরে আমার আবার তাবিজ তোমার দিল, এগুলো দিল। এখন মোটামুটি আমার শরীরটা অনেক সুস্থ। তো আমার শরীরে এখনও বর্তমানে এখনও আমার শরীরে প্রতিদিন শরীরে একবার করে জ্বরাইব, হয় রাত্রে না হয় দিনে, যে কোনো একবার। আমার এই ছিল ঘটনা।
ধন্যবাদ আপনাকে আপনার ডিফারেন্ট টাইপের একটা স্টোরি শোনানোর জন্য। এবং এই মুহূর্তে যারা শুনছেন কেমন লাগছে আজকের স্টোরিগুলো, আমরা জানতে চেয়েছিলাম নানা পেশার নানা জায়গা বিভিন্ন রকমের বন্ধুরাই কিন্তু আমাদের এখানে আসছেন তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাউসার রয়েছেন, থ্যাংক ইউ, স্টোরিটা ভালো লেগেছে তার কাছে। আর রাকিবুল বলছেন যে একটু আগে তারেকের যে স্টোরিটা আমরা শুনেছি তার কাছে ভালো লেগেছে। এমনি রায়হান রয়েছেন, একা একা শুনছি ভয় লাগছে আর আরও ভয়ের গল্প শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি পরের গল্পটা কেমন হয়। আক্তার বলছে শুনছি ভালো লাগছে বাট ভয়ও লাগছে। লাবিব বলছেন যে তার কাছে ঘটনাগুলো বেশ বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। অ্যান্ড রিকমেন্ড SMS করেছেন এমনি হৃদয় আহমেদ, আমি এবং আমার ভাই শুনছি। এদিকে যুক্ত হয়েছেন গুনগুন ঢাকা থেকে, তার কোনো রকমের ভয় লাগছে না, বেশ ভালো। এদিকে সৌরভ রয়েছেন আমাদের সাথে, তিনি কিছুটা ভয় পাচ্ছেন। মেধা বলছেন সে আমাদের নতুন বন্ধু, সে ক্লাস 5 পড়ে এবং তার কাছে ভালো লেগেছে। শ্রাবণ বলছেন আমাদের সাথে, হ্যাঁ শ্রাবণ তুমি ট্রাই করে দেখতে পারো, এটা আসলেই সাহস যোগায়। অ্যান্ড এমডি হেলাল রয়েছেন আমাদের সাথে, আসিফ রয়েছেন আমাদের সাথে, অ্যান্ড প্রিয়া ইসলাম ঢাকা কেরানীগঞ্জ থেকে SMS করেছেন আমাদের সাথে। অ্যান্ড এরকম SMS করেছেন আমাদের বন্ধু, এরকমটা SMS করেছেন আমাদের সাথে লুবাবা রামপুরা থেকে। রায়হান রয়েছেন আমাদের সাথে, SMSটা করেছেন আমাদের হারুন, রয়েছেন আমাদের সাথে রাজন, রয়েছেন উত্তরা থেকে শাওন, রয়েছেন আমাদের অদিত মিরপুর 13 থেকে, শরীফুল রয়েছেন আমাদের সাথে। অ্যান্ড যুবরাজ বলেছেন আমি আসতে চাই, অ্যাড্রেসটা কি আরেকবার বলবে? অবশ্যই, আগামী 27 তারিখ হচ্ছে জাগো FM এর তৃতীয় বর্ষপূর্তি, অর্থাৎ দেখতে দেখতে 3 বছরে আমরা পা রাখলাম, 3 বছর শেষ হলো, 4 বছরে পা রাখতে যাচ্ছি। 27 তারিখ মানে আর একটা মাত্র দিন রয়েছে, কাল শুক্রবার, পরের দিন শনিবার, সেদিন দুপুর 12টা থেকে রাত 8টার ভেতরে যে কোনো সময় তুমি চলে আসতে পারো জাগো FM এর এই তৃতীয় বর্ষপূর্তিতে, জাগো FM এর সকল আর্যের সাথে একসাথে বার্থডে সেলিব্রেশন করতে। আমরাও চাই আমাদের প্রত্যেকটা লিসেনার যাদের পক্ষে পসিবল আসা তারা চলে আসুক। সো অ্যাড্রেসটা খুব সহজ, ঢাকার বাড্ডাতে লিংক রোড, বাড্ডা লিংক রোডের একটি বিল্ডিং যার নাম হচ্ছে প্রাণ আরএফএল সেন্টার। বাড্ডা লিংক রোডের একদম শুরুতেই হচ্ছে তোমার এই প্রাণ আরএফএল সেন্টার। প্রাণ আরএফএল সেন্টারে এসে তোমাকে বলতে হবে যে আমি জাগো FM-এ যাবো, এটি 14 তলায় প্রাণ আরএফএল সেন্টারের 14th floor-এ চলে আসবে, তোমার সাথে দেখা হবে, জাগো FM-এর প্রত্যেকটি আর্জে থাকবে তোমার অপেক্ষাতে সেদিন। তো চলে আসো জাগো FM-এর বার্থডেতে, একসাথে সবাই মিলে সেলিব্রেট করি দুপুর 12টা থেকে রাত 8টা, এর ভেতর যে কোনো সময়। আমরা আবারও একটু তারেকের কাছে চলে যাব, তার কাছ থেকে আরেকটা স্টোরি শুনব, শুনে ফেলি।
আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা আমার এক দাদা, মানে আমার দাদির মুখ থেকে শোনা, আমার এক দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার দাদা যখন প্রাপ্তবয়স্ক, মানে বিয়ের আগে, তো বা মানে অনেক খেলাধুলা করতো, ঘুরতো, এক পর্যায়ে এক পরীর আভাস লাগে আমার দাদার গায়ে। তো সে পরীটা আমার দাদাকে পছন্দ করে ফেলে। তো এটা বাসার কেউ জানতো না, বুঝতো না, মানে কেউ জানতো না। তো দাদাকে পছন্দ করতো, দাদাকে বিয়ে করতে চাইতো, আর দাদাও তেমনভাবে কাউরে কিছু বলতো না, যে আমি হয়তো বা মনে হয় স্বপ্নেই দেখি। তো এভাবে অনেক দিন যাই, পরে এক পর্যায়ে আমার মানে বড়মারা দাদার বিয়ে ঠিক করে। তো দাদার বিয়ে ঠিক করার পর দাদার সাথে বিয়ে হয়। তো বিয়ে হওয়ার কারণে ওর পরিটা অনেক রেগে যায়, যে আমি তোকে পছন্দ করি, তুই আমার আমাকে বিয়ে করলি না, অন্য কারোর সাথে বিয়ে করলি, এই জন্য দাদাকে মানে অনেক জ্বালাই। তো দাদা তেমনভাবে ওই সময় কাউকে ওভাবে কিছু বলতো না, নিজের মধ্যেই রাখতো। আর দাদা অনেক সাহসী ছিল, কিছু বুঝতেও না, মানে ভাবতো না কিছু, যে না কিছুই না, কিছু হবে না, এভাবে থাকতো। আর দাদা অনেক রাগী ছিল। একদিন বিয়ের অনেক প্রায় অনেক দিন পরেই একদিন হঠাৎ দাদির সাথে ঝগড়া হয় না কি হয়, যে কোনো কারণে অনেক রাগোন্নতি ছিল। তো ঘরে মানে ঝগড়া করে আসার পর ঘরে দরজা ভিতর থেকে লাগিয়ে একা একা শুয়েছিল। তো পরিটা আসে, পরিটা এসে দাদা ডাক দেয়, ওই দাদির মতো করে ডাক দেয়। তো দাদা মনে করে যে হয়তোবা দাদি ওক ডাকছে, এই জন্য মানে বকাবকি করে। বকাবকি করার পর তখন আবারও ডাক দেয়, হাত দিয়ে গুঁতো দেয়, লাড়া দেয়, দাদা নিজ দিকে মুখ করে শুয়ে আছে, অনেক ডিস্টার্ব মনে করছে। এই যখন বারবার দেখছি যে বলার পরেও না বলার পরেও শুনছে না, যে আমাকে জ্বালায়ও না, চলে যাও, ডিস্টার্ব করিও না, শুনে না যখন, তখন দাদা রাগ করে কি করছে একটা লাথি দিছে। তো যখন লাথিটা দিছে তখন দেখে যে মানে দাদি না, এটা অন্য কেউ, মানে সাদা কাপড় পরা অন্যজন। তখন এই লাথি দেওয়ার পরে ও পুরোটা অনেক রাগান্বিত হয়ে যায় যে তোর এত বড় সাহস, তুই আমাকে লাথ মারলি, তুই একটা মানুষ হয়ে। এই লাথ মারার পরে মনে করেন যে ওর হাতে কি একটা ছিল, মানে লাঠির মতো, শিকের মতো, এটা দিয়ে দাদার হাতের ওপর একটা মারে, বাড়ি দেয়। বাড়ি দেওয়ার ফলে সাথে সাথে ওই হাতের কবজির ওই জায়গা পুড়ে যায়, পুড়ে যেয়ে এখন পর্যন্ত দাদার ওই কালো দাগ আছে। পরে যখন এটা বাসায় সবাই জানাজানি হয় বুঝে, পরে তখন অনেক কবিরাজ টবিরাজ দেখে এটা ভালো হয়েছে, এখন আর ডিস্টার্ব করে না,
এখন আর সেই সমস্যাটা হচ্ছে না।
না এখন আর সেই সমস্যাটা হচ্ছে না, বাট এখন পর্যন্ত দাদার হাতে ওই পুরা দাগ স্পষ্ট আছে।
ওকে, সো ইটস আ ডিফারেন্ট কেস, ডিফারেন্ট রকমের আরেকটা ঘটনা আমরা শুনছিলাম। সো আপনারা যারা শুনছেন, আপনাদের মাঝখানেও যদি কারো কোনো এই ধরনের স্টোরি থেকে থাকে, সেটা আপনারা বাই ফোনে আমাদের সাথে এখন শেয়ার করতে চান। আমি দু একটা ফোন নিতে চাই এই মুহূর্তে, যারা শুধুমাত্র এই ধরনের স্টোরিগুলো আমাদের ফোনে শেয়ার করতে চান, লাইক আপনার হয়তো কোনো একটা স্টোরি আছে যেটা আপনি বাই ফোনে বলতে চান, এরকম আমি দু একটা স্টোরি শুনবো। সো আপনাদের জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি, 02-988-9461, আবারও বলছি 02-988-9461। শুধুমাত্র যারা স্টোরি বলবেন, যাদের কাছে ভৌতিক কোনো এক্সপিরিয়েন্স আছে, এটা খুব শর্ট একটা স্টোরি হতে পারে, যেটা আপনি শেয়ার করতে চান লাইভে, তাদেরকে বলছিলাম ফোন করতে। হাই হ্যালো টাই ফোন আজকে আমি হয়তো বা রিসিভ করতে পারবো না, বা খুব একটা কথা বাড়াতে পারবো না, আমি শুধুমাত্র ভূত স্টুডিও নিয়ে আপনার কাছে যদি কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স থাকে সেটাই শুনতে চাইবো। আবারও বলছি নাম্বারটা 02-988-9461, একটা ফোন আছে, আমরা দেখবো এই মানুষটার কাছে কি ধরনের স্টোরি আছে, আমরা শুনতে চাই তার কাছ থেকে। হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ভাই, কি নাম আপনার? দেখি এর পরে যে বন্ধুটা রয়েছে তার কাছে স্টোরি আমরা শুনতে পারি কিনা। হ্যালো, আপনি রেডিওটা বন্ধ করতে হবে।
আমি এখন আপনার সাভারে থাকি। তো দীর্ঘ প্রায় বছর আগে ঘটনা, যখন আমি বাড়িতে থাকতাম, তো একজন আমি আর আমার ছোট ভাই রাত্রে ঘুমিয়ে আছি একসময়। আমার ছোট ভাই তো আবার আপনার ও মানে মানে সবসময় বাসায় থাকতো না, এদিকে ওদিকে ঘুরতে রাত্রে বাসায় থাকতো না, 10 দিন 15 দিন খবর থাকতো না, ও আবার কোথা থেকে যখন চলে আসতো, তো এইভাবে ওর লাইফটা কাটতেছে। তো একদিন আমরা রাত্রে শুয়ে আছি দুই ভাই একরমে, হঠাৎ করে দেখি কে আমার ছোট ভাই, আমি স্বপ্নে দেখতেছি, দেখতেছি আমার ছোট ভাই একটা কাটা মাথা হাতে করে নিয়ে এসে আমার মানে আমার গায়ের উপরে ছুঁড়ে মারতেছে। তো আমি অনেক ভয় পেয়ে যাই স্বপ্নের মধ্যেই, এবং আমি দৌড় আমার চেষ্টা করি। তখন আমার মা আমাকে জড়িয়ে ধরে রাখে, দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রাখে, কিন্তু আমি অনেক ঠিক করতে এবং অনেক এই করি আর তথ্য আমি চলে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারি না, মানে ওই মুখটা এমন ধরে রাখছিল যে আমি দরজা দিয়ে বাইর হবো, কিন্তু বাইর হতে গেলেই দেখতেছি দরজার সামনে সেই মাথাটা। তো আমি অনেক ভয় পেয়ে যাই স্বপ্নের ভিতরে। পরে পরের দিন আমার মারে আমি বলি নাই, কিন্তু পরে পাঁচ সাত দিন পরে আমি মারে বলি মা এই ঘটনা আমি এটা দেখছি স্বপ্নে। পরে তো মা বলছে যে আমার ছোট ভাই আবার ওই যে আগেই বলছে যে ও খবর থাকতো না, দশ দিন পনেরো দিন কোথায় কোথায় চলে যাইতো, আবার একে একে চলে আসতো। তো এই কবিরা অনেক কবি হসপিটাল দেখাইছে, দেখানোর পর কবিরা যেটা বলছে ওর প্রবলেম আছে একটু, তো ওর অনেক তাবিজ তাবিজ দিছে, অনেক ঝাড় ফুটেছে, দিয়েও কোনো কাজ হয় না। পরে মা আমার এটা বলতেছে, বলতাম যে পরবর্তীতে বলতেছে যে ওর একটা সমস্যা হবে, এটা কবির দেখানো হয়েছে, কিন্তু ও এখন পর্যন্ত বাড়িতে থাকে না, ও এখন আপনার ইন্ডিয়াতে থাকে, ইন্ডিয়ার বাসিন্দা। তো এটা আমি অনেক ভয় পাইছিলাম, যেটা এখন পর্যন্ত আমার মনে করলে গায়ে শিউরে ওঠে। এটা আপনার সাথে শেয়ার করার জন্য অ্যাকচুয়ালি আমি অনেক ট্রাই করছি, লাস্ট পর্যন্ত আপনাদের লাইনে আছি।
অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত রাতে ফোন করে আমাদের সাথে শেয়ার করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশা রইল। আপনারা যারা শুনছেন জাগো এফএম 94.4, আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহেই তিন থেকে চারজন বন্ধুকে ইনভাইট করে থাকি যারা এখানে আসতে চান। তো আপনার যদি এই ধরনের একাধিক মানে একটা দুটো নয় বেশ কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আপনার জানা থাকে যেগুলো আপনি আসলে লাইভে এসে শেয়ার করতে চান, এই ঘটনাগুলো এমন নয় যে অন্য কোনো এফএম রেডিও থেকে আপনি শুনেছেন, এগুলো হতে হবে আপনার নিজের, এমন না যে আপনাকেই ফেস করতে হবে, হতে পারে আপনার বাবার কাছ থেকে শুনেছেন, আপনার মায়ের কাছ থেকে শুনেছেন, কিংবা আপনার দাদুর কাছ থেকে শুনেছেন, যেগুলো আপনাদের গ্রামের বাড়িতে ঘুরতো কিংবা আপনার পুরনো বাড়িতে ঘুরেছিল, কোনো একটা শ্মশানের ঘটনা নয়তো কোনো একটা কবরস্থানের ঘটনা, হতে পারে সেটা ব্ল্যাক ম্যাজিকেরও ঘটনা, এরকম যদি কারো কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা রেডিওতে এসে শেয়ার করতে চান, তাহলে দ্বিধা না করে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন, রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার নিয়মটা বারবার বলে দিচ্ছি, তারপরে অনেকে ভুল করছেন, নিয়মটা হচ্ছে আপনার কাছে যদি ঘটনাগুলো থাকে এবং আপনি যদি সত্যিই চান আগামী সপ্তাহে এখানে এসে ঘটনাগুলো শেয়ার করতে, সেক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস দিয়ে অবশ্যই আপনাকে লিখতে হবে আপনার লোকেশন, আপনি কোন এলাকায় থাকেন, স্পেস দিয়ে আপনার প্রফেশনটা টাইপ করতে হবে, আপনি পেশায় কী করেন, তারপর পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। তো অনেকে যেটা করছে RBS স্পেস দেওয়ার পর নিজের নাম তারপরে এই ঘটনাগুলো নিয়ে লিখে ফেলছেন, আমি কিন্তু বারবার বলছি যে অনুষ্ঠান নিয়ে যে কোনো মতামত দিতে গেলে শুধুমাত্র JFM দিয়ে লিখতে হবে, শুরুতে JFM, স্পেস আপনার নাম, স্পেসে কেমন লাগলো এই যে আজকে ফোনে যে ঘটনাটা শুনলাম কিংবা একটু আগে তারেকের কাছ থেকে যে ঘটনাটা শুনলাম, এগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেগুলো জানতে চেয়েছি, সেগুলো পাঠিয়ে দেবেন 26969। RBS শব্দটা শুধুমাত্র তারাই লিখবেন যারা এখানে আসতে চান, অর্থাৎ এটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। আক্তার বলেছেন আমাদের সাথে ভালো আছো, আজকে তিনি পায়ে ব্যথা পেয়েছেন, আমার জন্য দোয়া করো, সবাই আমরা দোয়া করি যেন আক্তার ভাই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সৌরভ SMS করেছেন আমাদের সাথে, এদিকে রয়েছেন ঝর্ণা ঢাকা থেকে, তিন বোন তারা একসাথে শুনছেন, জিম রয়েছেন মিরপুর থেকে, জাগো এফএম এর বার্থডেতে তিনি আসবেন কিভাবে, ওই যে আমি বলে তো দিলাম যে আগামী শনিবার দিন দুপুর 12টা থেকে রাত 8টা, এর ভিতর যে কোনো সময় আপনার যখন সময় হবে সুযোগ হবে চলে আসবেন জাগো এফএম এর অফিসে, এবং সেই ঠিকানাটাও কিন্তু আপনাকে আমি বলে দিয়েছি একটু আগেই, বাড্ডা লিংক রোড প্রাণা রেফেল সেন্টারের 14 তলায়। এদিকে রয়েছেন আমাদের অনন্ত, হায় জানিয়েছেন, হেনা রয়েছেন আমি আমার ছোট্ট বোন একসাথে শুনছি খুব ভয় লাগছে, সাগর নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন আমাদের সাথে, মুক্তি কেন টেক্সট পড়ছি না জানতে চেয়েছে। আচ্ছা আমরা আবার মামুনের কাছে যাব, আপনার কাছে কি এই ধরনের আরো কোনো অভিজ্ঞতা আছে যেটা বলতে চান আপনি?
আমার কাছে এই ধরনের অভিজ্ঞতা আছে, আমি নারায়ণগঞ্জে আর কি এই ঘটনাটা আমার পাশের দোকানদারের দুইটা ছেলে থাকতো পৃথিবীতে ওদের সাথে হয়েছে।
আচ্ছা শুনি,
আমি নারায়ণগঞ্জে থাকতাম আরো 6 থেকে 7 বছর আগে ওই জায়গায় থাকছি, তো থাকার সময় এক দোকানে চাকরি করতাম নারায়ণগঞ্জ হুশিয়ারিতে উকিলপাড়া, তখন চাকরি করতাম, তো বিশুদ্ধবার সবাই মালিকে সবাই বিল টিল দিয়ে দেয়, আমরা একটা বিল্ডিং মানে মার্কেটটা অনেক বড়, অনেকগুলাই দোকান, দোকানের মানে বিল্ডিংয়ের ভিতরে একটা গলির মতো যাওয়া আসার মতো একটা গলি আছে, তো সবাই কেউ দোকানে থাকে কেউ বাসায় থাকে, তা আমিও দোকানে থাকতাম আরও মানুষ দোকানে থাকতো, তখন মানে বিল্ডিংটা নতুন উঠাইছে, তো বিল্ডিং এর পাশে বিশাল বড় কুয়া ছিল, খাত ছিল, ময়লা টয়লা ফালাইতো, তো সবাই জানে এই জিনিসটা, তো এরকম ওইখানে এইগুলা ফালাইতো না সব বালু টুলালা এই জিনিসটা বইরা বিল্ডিং উঠে ফেলেছে, তো এখানে সবাই দোকান মাকান নিছে, সবাই ওই দোকানেই যারা দোকানে থাকে, তা আমি ওই দোকানে কাজ করি, আমি ওই দোকানেই থাকি, দোকানেই খাই সব কিছু, তা আমরা রাইতে শুয়ে থাকতাম, রাইতের 12টা 1টা এরকম 2টা দিক দেখে কে জানে মানে দোকানের এই সাদার উপরে ঠাস ঠাস করে বাড়ি মারতো। তাই আমরা দোকান খুললে শাটার খুললে দেখতাম কি কেউই নাই। তা আমি আমার দোকানে আমার চাচাতো ভাই আলামিন আর আমি দুজনে শুইতাম, আর পাশের দোকানে শুইতো একজন দুজন করে এরকম শুইত। তা আমার দোকানে তিনটা দোকানের পরে দুইটা পিচি পিচি শুইত ওরা। তখন শোয়ার পরে দুইটা পিচি পিচি শুইত। তখন আমরা এলো বৃহস্পতিবার দিন এলো বিল দিত মালিক। শুক্রবার দিন আমরা একজনে ঘোরাফেরা করতাম, খেলধুলো করতে যেতাম। আর আমি এলো আমি আর আমার চাচাতো ভাই আমরা এলো ছবি দেখতে গেছি। তো এই পিচি পিচি দুইটা ছেলে ওরা আর কি খাওয়া দাওয়া করিয়া তখন প্রায় রাত্রে 8:30 বাজে। ওরা হইলো উপরে মানে মার্কেটে আসতেছে অন্ধকারে। মার্কেটটা এত বড় বিশাল, দিনের দিনের বেলাও যদি লাইট নিবে না তাহলে রাত্রের মতো অন্ধকার থাকে। তখন ওই ছেলেটা দাঁড়ানো হয়তো মার্কেটের ভিতরে থাকে নাইলে মার্কেটের বাইরে থাকে, যে কোন এক সাইডেই থাকে, হয় সিঁড়ির লাগে নাইলে গেটের বাইরে। তো পিচি দুইটা অগো ছোট ছোট একটা মোবাইল আছিল, ওই বাটনওয়ালা মোবাইল। ওরা ওই মোবাইল লাইট দিয়া ওরা অগো ওই উপরে যাইতেছে, দোতলায় যাইতেছে। তখন যাওয়ার পরে যায় একতলা সিঁড়িতে উঠছে, দুইতলা সিঁড়িতে উঠছে। তো ওরা থাকবো ওরা রাত্রে ঘুমাই বলে ওই উপরে চারতলায় যায় ঘুমাইবো। অগো মালিকের আরেকটা ফ্লোর আছে, তো ওইখানে যায় যে তিনতলা সিঁড়ি শেষ করে চারতলা সিঁড়িতে উঠছে। তখন একজন আরেকজনে বলতেছে কয় ভাই ওইটা কি দেখতো, তাকায় দেখে কি একটা সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা গায়ে দেওয়া অন্ধকার, শুধু মোবাইল আলোটা নিয়ে বাচ্চা দুইটা মানে যাইতেছে। তখন দেখে ভাই ওইটা কি দেখতো, তো একজনে কয় এটি কল্লা নাই মাথা নাই, মাথা নাই তো হ্যাঁ এরম করে খা ওই ওই মাথায় যায় মার্কেটে একবার, আবার এই মাথায় হয় একবার, ওই মাথায় যায় একবার এই মাথায় হয় এরকম করে। তখন কইতেছে ভাই এই লোক এটি কল্লা নাই, একজন আরেকজন কইতেছে। তখন ওই মাথা কাটা ওই লোকটা মানে মাথা নাই লগে তো আইস অগো সামনে আগে কইতেছে কয় কিরে তোরা আমার কি কইছস। তো ওরা ওই কথা হই না ওই লোকটার মুখের দিকে এলো তাকায় রয়েছে, আর মুখ তো নাই মানে বডির দিকে কল্লা নাই, ওকে আগ করে চায় রয়েছে। পরে দুই ওরা কিছু কয় না দেখে অগরে দুই হাত দিয়ে দুই গাল পাছায় ইচ্ছা মতন চটকাইছে। ওরা ঠিক করে দিছে যখন অনেক জোরে তখন নিচে সিকিউরিটি শুনছে, শোনার পরে হ্যাঁ হ্যাঁ টর্চ লাইট দিয়া উপরে উঠে যায় দেখি ওরা দুজন এই ফ্লোরের ভিতরে দুই গাল ধরে বইয়া কাঁদতাছে। কয় কিরে কিরে কি হয়েছে, তখন ওরা বলতেছে কয় দেখেন এরম এরম আমি হিন্দা আইসি আমরা দুজন হওয়ার পরে দেখি একটা লোক মাথা নাই লগে ওই মাথায় যায় একবার এই মাথায় যায় একবার ওই মাথায় যায় একবার এই মাথায় যায় একবার। তো আমি বলছি ভাই দেখ এই লোকটার কল্যাণ নাই, তো হ্যাঁ আমগো দুইজন রে হ্যাঁ থাবড়াইছে ইচ্ছা মতন। পরে কইতেছে কত কই কয় নাই, তো ওরা তো পিচি পিছিয়ে বললাম ওরা কিছু বুঝার পর মুভি কে থাকবো বা এটা কিছু না। পরে কতক্ষণ পরে ওগো দুজনের শরীরে অনেক কাঁপায় কাঁপায় অনেক জ্বর আনছে। তারপরে ওইখানে কি হয়েছে এটা আমি বলতে পারি না, আমি যাই এইগুলো শুনছিলাম আর কি পাশের দোকানে।
ধন্যবাদ আপনাকে, শুনছিলাম মামুনের কাছ থেকে তার জীবনের কিছু অভিজ্ঞতা যেগুলো সে আমাদের সাথে শেয়ার করছে। তো এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার কাছেও কম বেশি আছে, যদি ভৌতিক কোনো অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি আসতে চান ভূত স্টুডিওতে যেটা জাগো এফএম 94.4 এ হয় প্রতি বৃহস্পতিবার রাত 10:00 থেকে 1:00 পর্যন্ত সেখানটাতে। তো সেখানে কি করতে হবে, ঝটপট রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নিয়মটা আবারও আপনাকে বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, আর একটি স্পেস দিয়ে আপনি কি করেন, আপনার প্রফেশনটা ঠিক মতো টাইপ করুন। আমি আসতে চাই কথাটা লেখার দরকার নাই, পাঠিয়ে দিন আমাদেরকে 26969 এই নাম্বারে। ঝটপট করবেন কারণ সময় দ্রুত চলে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আরেকটা ফোন নিতে পারি। আমরা বলেছিলাম যে ফোনে আমরা দু একটা ঘটনা শুনতে চাই, যারা কষ্ট করে শুনছেন আমাদেরকে, তাদের মধ্যে অনেকেই আছেন দূর দূরান্ত থেকে যাদের পক্ষে হয়তো আসা পসিবল নয়, কিন্তু তাদের কাছে শর্ট একটা স্টোরি আছে যেটা তারা ফোনে শেয়ার করতে চায়। নাম্বারটা বলছি 02988-9461, আবারও বলছি 02988-9461, এই নাম্বারে ফোন করতে হবে আপনাকে। দেখি কে রয়েছেন, একজন আমাদেরকে ফোন করে যাচ্ছেন ক্রমাগত, তার স্টোরিটা শুনতে পারি কিনা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বন্ধু রেডিওটা বন্ধ করে দিতে হবে, কে বলছেন? আপনার কথা আমি বুঝতে পারছি না, আমি সরি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা ফোন করবেন তারা অবশ্যই রেডিওটা থেকে দূরে থাকবেন, নয়তো আপনার কথা আমরা শুনতে পারবো না, এতে করে আসলে কথা আর সামনে আগানো পসিবল হবে না। আর আবারও বলছি শুধুমাত্র যারা ভৌতিক এক্সপিরিয়েন্সটা ফোনে শেয়ার করতে চান তারাই কেবলমাত্র এই মুহূর্তে ফোন করবেন 02988-9461 নাম্বারে। পরের কলার কে কোথেকে ফোন করছেন আমরা শুনতে চাই তার কাছ থেকে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা বলবেন?
সেরকমই সে অনেক আসার সময় একটি ঘটনা ঘটে গিয়ে তার একটি তার সাথে মানে একটি লোকের দেখা হয়, কিন্তু হঠাৎ করে লোকে বলতেছে কি এই তুই কি নিয়ে যাস আমাকে দিয়ে যা, ও বলতেছে আমি তো কিছু নিয়ে যাইতেছি না। এবার স্মোকিং করতে সিগারেট খাইছে, তারপরে তার সাথে কথা তর্ক বিতর্ক হয়, পরে তার সাথে তাকে চুবায় মানে খালে চুবায় তাকে, পরে সে থেকে অনেক সে অসুস্থ।
ওকে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার এই অদ্ভুত অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। স্যার আমরা আবারও তারেকের কাছে চলে যাব, আর একটা স্টোরি শুনবো আমরা তারেকের কাছ থেকে, শুনি আপনার পরের অভিজ্ঞতাটা।
আমি আমি এখন যে ইতোয়ে গল্পটা বলতে যাচ্ছি এটা আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া। তো আমার ফ্রেন্ড ও ভিডিও প্রোগ্রাম করতো, তো ওরা দুইজন একদিন একটা বিয়ের প্রোগ্রামে গেছে ভিডিও করতে। তো ভিডিওর বিয়ের আগের দিন রাত্রে যখন থুবড়া খাওয়াই, থুবড়া খেয়ে ভিডিও করার পর ওরা রাত্রি প্রায় ভিডিও থুবড়া খাওয়ানো শেষ হয়েছে রাত্রি প্রায় সাড়ে বারোটা এরকম। তো এর মাঝে ভিডিও প্রোগ্রাম মানে থুবড়া খাওয়ানো শেষ করে এখন হাতে মেহেদি দিবে, তার মধ্যে থুবড়া শেষ করে অনেকেই সব খাওয়া দাওয়া করাচ্ছে খাওয়াবে এখন। তো ওরা আবার স্মোকিং করে, তো স্মোকিং করার জন্য বলতেছে তাহলে আমরা মানে সিগারেট শেষ হয়ে যাওয়ার কারণে বলছে যে আমরা তাহলে ব্রিজের পাশে যাই যে সিগারেট খেয়ে আসি। তো ওরা দুইজন বাসা থেকে বের হয়ে ওই সিগারেট খাওয়ার জন্য ব্রিজের মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়া নামে একটা জায়গা আছে মানে ব্রিজ, তো ব্রিজ চত্বরে যাচ্ছে। তো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে ওরা দুইজনে ফলো করে যে এক মহিলা গাছে সাদা জামা পরে আছে, তো গাছে ফাঁসিতে ঝুলছে। তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, ভয় পেয়ে ওরা পিছন দিকে না যেয়ে সামনের দিকে দৌড় দেয়। দৌড় দিয়ে কিছু দূর যাওয়ার পর তখন ওই মানে আমার যে ফ্রেন্ডটা ঘটনা ঘটছে ওর নাম হচ্ছে সঞ্জয়, তো ওর সাথে যে আছে ওকে বলছে যে তো আর পিছন দিকে না যায় এখন আমরা সামনে যাই, মানে সামনে কাছে হচ্ছে ওই ব্রিজ চত্বর, আর আবার যদি ওরা ব্যাক যায় তাহলে দূরে হচ্ছে বিয়ে বাসাটা একটু দূরে পড়ে। তো ওরা ব্রিজ চত্বরের দিকে দৌড় দিছে, তো খানিকটা দূরে যাওয়ার পর তখন ওরা আবার হাঁটা শুরু করছে। তো দুইজন দুইজনের হাত চেপে ধরে হাঁটছে, তো হাঁটতে হাঁটতে যাই, যাওয়ার পর কারেন্টের পোল আছে, পোলের লাইটের ছটা পড়ে। তো সঞ্জয়ের সাথে যে আছে ও দেখে যে ওরা দুইজন হাঁটে, দুইজনের ছায়া থাকবে স্বাভাবিক, তো দেখে তিনজনের ছায়া। আর রাত্রি সাড়ে বারোটার দিকে পুরো রাস্তা ফাঁকা, কেউ নাই, ওরা দুজনেই যাচ্ছে। তো ও বলছে যে দোস্ত দেখ তিনটা ছাটা মানে ছটা তিনটা দেখা যাচ্ছে, তো তিনটা না দুইটাই আছে। সঞ্জয় বুঝতে পারছে যে কিছু একটা পিছনে আছে যেটা দেখে আসছে ওরকম কিছু। তো ও আবার সঞ্জয় আবার ওকে বলে যে পিছনে তাকাস না, চ সোজা হাঁটি আমরা। তো বলছে না পিছনে কে আসছে আমাদের সাথে, আমরা তো ভয় পেয়ে আসলাম, তাহলে একসাথে যাই। এ বলে ও পিছনে ঘুরছে, যেমনই ঘুরা দেখে যে ওই সেই মহিলা উড়ে এসে দুজনের মাঝখানে ধাক্কা দিয়ে মাঝখান দিয়ে উড়ে চলে যায়। এতে আবার সঞ্জয় মানে পড়ে যাওয়ার ফলে উঠে অনেক মানে খারাপ ভাষায় গালাগালি করে আর ডাকে যে আয় আবার সামনে তোকে এই করবো ওই করবো এগুলো বলে ওরা দৌড় দিয়ে তখন ওই বাজারে যায়। বাজারে যেয়ে তখন চা খাই, ভয়ে কাঁপে, চা খাওয়ার পর তখন সিগারেট জ্বালাইছে, জ্বালিয়ে বলছে যে আমরা এখন কিভাবে ব্যাগ যাব, আমাদের সাথে তো এরকম হচ্ছে। তো এক পর্যায়ে ওই বিয়ে বাসায় ফোন দিছে লোকজনকে যে আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনারা এসে নিয়ে যান, ভয় পাচ্ছি আমরা। তো এরকম আলোচনা করছে, আর ওই যে ও গালাগালি করছে এটা ওই মহিলার মানে জিনের মানে মাইন্ডে বাজছে, খারাপ লাগছে। তো ওরা এখানে ডিসকাস করছে, এক পর্যায়ে করে কি পিছন থেকে উড়ে এসে সঞ্জয়ের পিঠে একটা লাথি মারার কারণে ও আবার পড়ে যায়, পড়ে যেয়ে আর অল্প একটুর জন্য ব্রিজ থেকে নিচে পড়ে নাই, না হলে নিচে পড়ে যেত। উঠে দেখে যে আবার উড়ে সামনে যে হাসাহাসি করে, বলছে তুই আমাকে গালি দিয়েছিস, আজকে তোকে আমি মারবো, আমার মতো তোকে মেরে ফেলবো। তো এ বলে সঞ্জয় আবার একটু সাহসী, ওর হাতে আগুন আছে, ও বলছে যে তুই আয়, আমার হাতে আগুন আছে, আমার কিছু করতে পারবি না। তো ওরা আবার আলোর মানে যেখানে দোকান আছে দোকানের দিকে যায়, বসে থাকে অনেকক্ষণ। পরে যখন বিয়ের বাসার লোকজন সব আসে, তখন বলে যে ভাই আমরা এরকম রাস্তায় আসছি যে আমরা এরকম ঘটনা দেখছি। তো বলে যে আজ থেকে 2 মাস আগে একটা মহিলা এখানে এই গাছে ফাঁসি দিয়ে মরছে, ওরই হয়তো বা কিছু দেখছেন। তো এটা বলে ওই লোকজন তখন সবাই 4-5 জন আসে, এসে ওক বিয়ে বাসায় নিয়ে যায়। বিয়ে বাসায় নিয়ে যেয়ে আবার যখন প্রোগ্রাম শুরু করে, তো যখনই ক্যামেরার সামনে ফোকাস দেয় মানে ক্যামেরা রেকর্ড প্লে করে, তখনই ওই মহিলার ফেসটা ওই ক্যামেরায় ধরে মানে চলে আসে, আর ও মানে ভয় পেয়ে আবার ক্যামেরা অফ করে দেয়। মানে সেদিন সারা রাত্রি ওদের সাথে এরকম হয়েছে, আর ভয়ে ওর সাথে যে ছিল ওর তো অনেক প্রচণ্ড জ্বর হয়ে গেছে, পরে দিন মেডিকেলে ভর্তি ছিল। আর সঞ্জয়ও এরকম প্রায় দীর্ঘ 2-3 মাস মানে অসুস্থ বোধ করেছে, ভয়ে ভয়ে ছিল। পরে ওর বাবা মা ওকে মানে কবিরাজ টবিরাজ দেখে ওদের হিন্দুদের ইয়া যেটা ওটার মাধ্যম দিয়ে অনেক কিছু করে ওকে সুস্থ করে।
আরো একটা অদ্ভুত এবং অন্যরকমের ঘটনা শুনছিলাম বন্ধু তারেকের কাছ থেকে। এবং তারেক এবং মামুন এখানে আসার জন্য আপনাদের দুজনকেই ধন্যবাদ। অনেক ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরিগুলো আপনাদের কাছ থেকে শুনছিলাম, ভালো লাগছিল। হয়তো আবার অন্য কোনো সময় আপনাদের কাছে থাকা অন্য ঘটনাগুলো আমরা শুনবো। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হচ্ছিল দুজন বন্ধুর সাথে, তারেক এবং মামুন। তারা এসেছিলেন এবং তারা রেজিস্ট্রেশন করে এসেছিলেন এখানে তাদের জীবনের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য। আমরা শুনছিলাম ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন ভিন্ন কথা। কেমন লাগলো এই ঘটনাগুলো জানান আমাদেরকে। জানানোর জন্য যেটা করবেন, মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন JFM, স্পেস দিয়ে লিখবেন নিজের নাম, স্পেস দিয়ে আপনাকে লিখতে হবে আপনার কোন ঘটনাটাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা আমাদেরকে জানিয়ে দিবেন 269-69 নাম্বারে। আবার বলছি, শুরুতে JFM, স্পেস আপনার নাম, স্পেস দিয়ে আপনার কেমন লাগলো স্টোরিগুলো লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। ফেসবুকেও কমেন্ট করতে পারেন আমাদেরকে www.facebook.com/jagofmpage। এতক্ষণ যাবৎ অডিও লাইভ হয়েছে, অডিও লাইভটা এখন বন্ধ হয়ে যাবে, কিন্তু সেখানে কিন্তু একটা পোস্ট ঠিকই রয়েছে, পোস্টের নিচে আপনার মূল্যবান
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।